This track was downloaded from fusionbd.com.
যে যেখানে আছেন, যাই হোক, আজকে শুরুতে জানাতে একটা সুখবর। এতক্ষণ ধরে আমরা আসলে বিকাল থেকে এখন পর্যন্ত অনেক অনেক বিজি ছিলাম। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল ছিল, অনেক অন্যরকম ছিল। সেটা হচ্ছে যে সামনে আপনারা জানেন সবাই যে অমর একুশের বইমেলা শুরু হচ্ছে, এবং সেটা নিয়ে আমাদের ভূত এফ এম এর অনেক 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 কিছু প্ল্যান ছিল, এবং সেরকমই একটা কাজ করছিলাম আমরা। সেটা হচ্ছে যে একটা এপিসোড তৈরি হচ্ছে, যে এপিসোডটা আসলে রেডিওতে কখনোই যাবে না, যে এপিসোডটা থাকবে আপনাদের কাছে ফ্রিডিতে। তো বুঝতেই পারছেন যে সেটা একটা কাজ চলছে এবং যেটা আপনারা পেয়ে যাবেন বইমেলায়। তো আজকের এই এপিসোডটা আমরা মানে কি বলবো যে কিছু মানুষ যারা সেখানে কাজ করছেন তারাও আছেন, কিছু মানুষ যারা সেখানে নেই তারাও এখানে আছেন। তো এই সমস্ত নিয়ে ছুটোছুটি করছি, এবং একই সাথে রেডিও ফুর্তিতে আমাদের এই পুরো প্রজেক্টের সাথে যে খুব জড়িত ছিল ফরহান, তার আজকে আবার বিয়ে হচ্ছে। তো আমার মনে হয় যে আমি সেই বিয়েতে যেতে পারিনি এই সমস্ত কাজের জন্য, এবং সেখানে উপস্থিত হতে পারিনি। সবাই আমাদের পুরো ফুর্তি টিম সেখানে আছে, বাট আমি সেখানে যেতে পারিনি, খুব মিস করছি আমরা সেটা। এবং অনেক অনেক শুভকামনা থাকলো ফারহান আপনার জন্য, আপনার নতুন জীবন অনেক সুখে হোক, অনেক আনন্দের হোক, এবং আজকের এই এপিসোডটি ডেডিকেট করছি আপনাকে। তো আমরা এখন যেটা করতে পারি সেটা পুরোপুরি ঘটনায় চলে যেতে পারি। তার আগে জানিয়ে দিই কিভাবে আমার সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে কমিউনিকেট করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ আছে যে টাইপ করতে হবে ফুটি এফ ও আর টি আর ফুটি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে লিখতে হবে আপনার মেসেজ, পাঠিয়ে হবে 9840 নাম্বারে। আর যদি কেউ আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm. এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আপনি চান যে আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করবেন, তাহলে ফেসবুকে কমিউনিকেট করতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti। লাইক দিয়ে আপনি কমেন্ট করতে পারেন, জানিয়ে দিতে পারেন কোন ঘটনাগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, বা কোন ঘটনা, কোন ধরনের ঘটনা আপনাকে সবসময় মানে আপনার সবসময় আপনাকে বেশি ভয় দেয় বা আনন্দ দেয়। আর আমাদের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ আজকে মিস করে ফেলেন তাহলে কি করতে হবে আমাদের, সেক্ষেত্রে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার যে মোবাইল আছে সে এয়ারটেল কানেকশন আছে, সেখান থেকে আপনি ডায়াল করুন 4040 সিলেক্ট করুন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা কিন্তু চাইলেই সেখান থেকে শুনে ফেলতে পারবেন। আর যদি আপনি চান যে ভূত এফ এম টিউন আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন, তাহলে আপনার মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে লিখুন 92125, এটাই কিন্তু কোড নাম্বার, অ্যান্ড এই এস এম এস কে সেন্ড করুন 3123 নাম্বারে। ব্যাস, দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। আর এই তো নিয়মকানুন গেল, আমরা এখন সরাসরি ঘটনায় চলে যেতে পারি, এবং প্রতিদিনের মতো আজকেও শুরু করতে পারি একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছে আমাদেরই একজন লিসনার, যিনি এখানে উপস্থিত হতে পারেননি। তো আমরা ঠিক তার মতো করেই তার ঘটনাটি আপনাদের শোনাচ্ছি। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ পারভেজ হোসেন, এবং তিনি যশোর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এখানে তিনি পড়াশোনা করছেন, এবং আমি তার ঘটনাটি তার মতো করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসুল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আগে কখনো আপনাদের কাছে ঘটনা পাঠাইনি, এই প্রথম। অনেকদিন ধরে আমি ভাবছিলাম আপনাদের কাছে ঘটনা পাঠাবো, কিন্তু মন মতো ঘটনা পাচ্ছিলাম না। অনেক দিন পর, অনেক সাধনার পর আমি আমার ঘটনা খুঁজে পেলাম, তাই আজ আমি আপনাদের সাথে আমার কালেক্ট করা ঘটনা পাঠালাম। ঘটনাটা আমার এক প্রতিবেশী মুরব্বী সম্পর্কে দাদু বলে ডাকি, তিনি আমাদেরকে এই ঘটনাটি বলেছেন। যাই হোক, আমি আপনাদেরকে আমার ঘটনাটা বলছি তার মতো করে। এই ঘটনাটি আমার সাথে ঘটে প্রায় 8 থেকে 10-15 বছর আগে। তখন আমি খুলনার বাগেরহাট জেলায় থাকতাম। সে সময় আমি এক রাজশাহীতে একটা ছোট ঔষধ কোম্পানিতে কাজ করতাম। আমি যেহেতু একটা ঔষধ কোম্পানিতে কাজ ছিলাম, সে কারণে আমার কখনো ছুটি নিয়ে বাসায় যাওয়া হয়ে উঠত না, কারণ ঔষধ সরবরাহের জন্য আমাকে অনেক ব্যস্ত থাকতে হতো। একদিন আমি ভাবলাম অনেক দিন বাসায় যাওয়া হয় না, তাই এবার ছুটি নিয়ে কয়েকদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসবো। যেই কথা সেই কাজ, ছুটি নিলাম এক সপ্তাহে। বাসায় জানিয়ে দিলাম আমি আসছি। একথা শুনে সবাই খুব খুশি হলো। আমার ছোট ছেলেটা বায়না ধরেছে, তাকে গাড়ি কিনে দিতে হবে। আমি আমার ছোট ছেলের জন্য একটা গাড়ি, আমার স্ত্রীর জন্য একটা লাল পাড়ের শাড়ি কিনে রাতের বাসে খুলনার উদ্দেশ্যে রওনা হলাম। আমি বাস স্ট্যান্ডে বসে আছি, তখন শুনলাম বাস ছাড়তে দেরি হবে, তাই আমি ভাবলাম এই ফাঁকে একটু নাস্তা করে নিই। এই ভেবে আমি বাস স্টপের পাশে একটা চায়ের দোকানে গিয়ে এক কাপ চা আর একটা রুটি হাতে নিয়ে পাশের বেঞ্চে বসলাম। আমি খাচ্ছি, হঠাৎ করে আমার পাশে কেউ একজন মুরব্বী মতো করে লোক, তার বিশাল দাড়ি, অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, একটু ময়লা ধরনের জামা পড়েছিল। লোকটাকে দেখে মনে হচ্ছে কেমন যেন আমার কেমন যেন লাগছিল। সে আমার পাশে এসে বলল আর বলতে লাগলো যে আজ মরণ্যা এসে গেছে, কেউ বাঁচতে পারবে না। আমি অবাক হয়ে লোকটার দিকে তাকালাম আর বললাম, মরণ্যা? মরণ্যাকে? কারা আজ বাঁচবে না, আপনি কি বলছেন? সে আমাকে বলল, মরণ্যা বছরে একবার আসে আর অনেক লোক মেরে নিয়ে চলে যায়, আর যার দিকে একবার তাকায় সে আর বেঁচে ফিরতে পারে না। আমি লোকটার কথা যতই শুনতে লাগলাম ততই ভীত হতে লাগলাম। আমি পাশে ফিরে লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কি মরণ্যা দেখতে পান? তিনি বললেন, হ্যাঁ আমি মরণ্যাকে দেখতে পাই। আমি আবার অবাক হয়ে বললাম, সে দেখতে কেমন? সে আমার দিকে তাকার দিকে কেমন একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি মরণ্যাকে দেখেন নাই? আমি বললাম, না। তিনি এবার পাশ ফিরে অন্যদিকে তাকিয়ে বলল, মরণ্যা লম্বা মতো একটা জুব্বা পরা থাকে আর তার হাতে একটা পুতলি, তার ভেতর থাকে মানুষের পচা মাংস, পচা গন্ধ বের হওয়া মাংস। এবার মরণ্যা যে বাসকে লক্ষ্য করে সে বাস অ্যাক্সিডেন্ট করে, কেউ বাঁচতে পারে না। আমি বললাম, আচ্ছা আপনি কি এখন তাকে দেখতে পাচ্ছেন? তিনি বলেন, না এখন ভিড়ের মাঝে দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ একটি বাস দেখে বলেন, ওই যে দেখা যাচ্ছে, বাসের পেছনে পালিয়ে গেল, ওই বাসের চাকায় হাত দিল, আজ এই বাসের কেউ বাঁচবে না, কেউ বাসায় ফিরতে পারবে না। এসব বলতে বলতে তিনি উঠে অন্যদিকে চলে গেলেন, কিন্তু আমি সেখানে কিছুই দেখলাম না। শুধু দেখলাম অনেক লোক জমায়েত হয়ে বাসে ওঠার চেষ্টা করছে। তিনি যাওয়ার পর আমি চায়ের দোকানদারকে জিজ্ঞেস করলাম, উনিকে আর এসব কি কথা বলেন? দোকানদার আমাকে বলল, উনি একজন পাগল মানুষ, এই বাস স্ট্যান্ডে ঘুরে বেড়ায়, উনি সবাইকে এই একই কথা বলে কিন্তু কেউ পাত্তা দেয় না। আমি যখন দোকানদারকে বললাম যে আচ্ছা ওনার কথা কখনো সত্য হয়েছে, দোকানদার বললেন, কখনো কখনো হয়েছে, এ কথা শোনা গেছে, কিন্তু এখন পর্যন্ত চোখে দেখি নাই। এরপর আমি বিল দিয়ে বাসে উঠে গেলাম আর আমি বাসের জানালা দিয়ে সেই লোকটাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও পেলাম না। আমি ভাবলাম পাগল মানুষ কোথায় না কোথায় আছে, সে কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। আমি বাসে আমার সিটে গিয়ে বসলাম। আমার পাশে একজন মোটা মতো করে লোক এসে বলল, বাস চলা শুরু করলো, আর সেই মোটা লোকটিও নাক ডেকে ঘুমালো। আমি কিন্তু বাসের মধ্যে কখনো ঘুম হয় না, তাই নাক ডাকায় আমার অসহ্য লাগলো না। আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম এবং ঘুম থেকে উঠে দেখি আমার পাশে সেই মোটা মতো লোকটা নেই, তার জায়গায় বসে আছে অন্য একটা লোক, কালো কাপড় দিয়ে তার সারা শরীর ঢাকা। এ কারণে আমি তার মুখ দেখতে পারলাম না। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাসের মধ্যে সবাই সিটে মাথা রেখে ঘুমাচ্ছে, কিন্তু আমার পাশে বসে লোকটা মাথা সোজা করে ঘুমাচ্ছে। আমি লোকটাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমার পক্ষে লোকটাকে দেখা সম্ভব হলো না। আমি আবার সিটে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ কেমন যেন একটা মাংস পচা গন্ধ বের হতে লাগলো। আমি ভাবলাম হয়তো রাস্তার আশেপাশে কোথাও কুকুর বেড়াল মরে পড়ে আছে, তাই কুঁচে গন্ধ বের হচ্ছে, তাই আমি মাথা ঘামালাম না। কিন্তু যত সময় যাচ্ছে ততই গন্ধ তীব্র হচ্ছে। পরে আমি লক্ষ্য করলাম যে আমার পাশে বসেছিল যে তার পুতলি থেকে এমন একটা গন্ধ আসছে, তার হাতে একটা পুতলি ছিল, তিনি এই পুতলিটা রেখে চলন্ত বাসে কোনো কিছু না ধরেই সামনে দিকে এগিয়ে যেতে লাগলেন। আমি এসব দেখে একটু নার্ভাস ফিল করতে লাগলাম, ভাবলাম আমার সাথে সব কি হচ্ছে। যাই হোক, আমি দেখলাম লোকটা ড্রাইভারের সামনে গিয়ে দাঁড়ালো আর ড্রাইভারের গায়ে হাত রাখলো। ড্রাইভার তার দিকে ফিরে হঠাৎ করে ভয় পেয়ে উঠলেন। এরপর দেখলাম ড্রাইভার তাকে কিছু একটা বলছে। এরপর লোকটা প্রথম থেকে একজন একজন লোককে ডেকে তুলছে আর কি যেন বলছে, আর এই সাথে সবাই কেমন যেন ভীত হয়ে পড়ছে। ঠিক তখন আমার সেই পাগল লোকটার কথা মনে পড়ল। আমি ভাবলাম এই কি সেই মরণ্যা? আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো আর আমি কেমন ভয় পেতে লাগলাম। এভাবে সব লোক ডাকছে, আমি কি যেন আর কি যেন কি যেন এভাবে পেছনের দিকে এগিয়ে আসতে লাগলো। আমার কাছে এগিয়ে এসে আমাকে ডাক দিল, কিন্তু আমি চোখ বন্ধ করে রইলাম। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি চোখ খুলব না। যদি এই সেই মরণা হয়ে থাকে তাহলে আমি তার চোখের দিকে তাকালে আমিও মরে যাব, বাঁচতে পারবো না। লোকটা আমাকে ধাক্কাতে লাগলো, কিন্তু আমি চোখ খুললাম না। আমি তার দিকে না তার দিকে তাকাবই না। ভাবলাম আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমার বাসায় আমার ছোট ছেলেটাকে আমি দেখতে চাই, আমার স্ত্রীকে আমি দেখতে চাই। আমি তাদের অনেক ভালোবাসি, আমি তাদের ছেড়ে যেতে চাই না। এসব কথা ভাবতে লাগলাম আর এদিকে সেই লোকটা আমাকে জোরে জোরে ধাক্কাতে লাগলো। এরপর হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। এরপরই কেমন যেন সব নিস্তব্ধ হয়ে গেল, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জানি না এর কতক্ষণ পর আমার কানের কাছে কেউ যেন নারী কণ্ঠে কাঁদতে লাগলো আর একটা ছেলে কণ্ঠে ভেসে আসতে লাগলো, ছেলে কণ্ঠ ভেসে আসতে লাগলো। আমি ভাবলাম এবার যদি চোখ না খুলি তাহলে এই ছেলে কণ্ঠটা চিরতরে হারিয়ে যাবে। তাই আমি চোখ খুললাম। চোখ খুলতে আমি দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, আমার আর আমার স্ত্রী আমার পাশে বসে কাঁদছে আর বলছে চোখ খুলছ না কেন। এরপর আমি তাদের বললাম আমি এখানে কেন। তারা বলল বাস অ্যাক্সিডেন্ট করেছে এবং বাস অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে, শুধু আমি বেঁচে আছি। ডাক্তাররা ভেবেছিলেন আমি মারা যাব, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম। এই ছিল ঘটনাটি। এবং যিনি পাঠিয়েছেন আমি তার নামটা আরো একবার বলছি, মোহাম্মদ পারভেজ হোসেন, এবং তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছেন, সিভিল বিভাগ ফার্স্ট সেমিস্টার। আমাদের কাছে বেশ কিছু এসএমএস চলে এসেছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি সৈকত রাজশাহী আমাদের এসএমএস করেছেন এবং বলছেন যে আমাদের স্কুলে তিনি পিকনিক করছেন তারা স্কুলে এবং ভূতেশন শুনছেন। এবং আমাদেরকে এসএমএস করছেন শিলা, এসএমএস করছেন আমাদের সৌমিক, ভূতেশন রক্স লিখেছেন ইমরান কিরানীগঞ্জ থেকে। এছাড়াও তুহিন এবং সীমা আমাদের এসএমএস করেছেন মৌচাক গাজীপুর থেকে। তিশা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন রাব্বি এবং তিনি প্রতি শুক্রবার ভূতেশন শুনুন সেটা জানিয়েছেন। আমাদেরকে সৌমিক এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে লিখেছেন লিমন। এছাড়াও তানজিম আমাদের এসএমএস করেছেন, লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো দলে। আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বাদল তেজগাঁ থেকে। এছাড়াও রোজিনা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন অনামিকা, এসএমএস করেছেন শিহাব সূত্রাপুর থেকে। এছাড়াও রনি আমাদের এসএমএস করেছেন একা ঘরে তিনি ভূতাতন শুনছেন। অনামিকা ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, তন্দ্রা টিপু সুলতান রোড থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন লিখুন। এছাড়াও তাজ আমাদের বরিশাল থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে লেবু। এবং এছাড়াও এসএমএস করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বাদল, এসএমএস করছেন আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। এবং প্রথম অতিথির কাছে যে ঘটনাটা আছে সেটা আমি একটু আগে শুনলাম, অনেক অন্যরকম টাইপের একটা ঘটনা এবং তার নিজের জীবনের ঘটনা। যেই ঘটনাটা আমাদের স্টুডিওতে মাঝে মাঝে বাবু ভাই আসেন তার বাসার ঘটনা বলেছিলেন আমাদেরকে, এবার তিনি এসে হাজির হয়েছেন। তার বাসা কোথায় যেহেতু তিনি বাড়ির মালিক, বাবু ভাই না বলতে পারলেও তিনি বলতে পারবেন। এবং তিনি কোথাও থাকেন, কি নাম, আমরা তার কাছ থেকে জানি। আপনি প্লিজ একটু আপনার পরিচয়টা দেবেন এবং তারপর আমরা ঘটনা শুনব।
আমি আমার নাম হচ্ছে রবিন, আমি মিরপুর দক্ষিণ পাইকপাড়ায় থাকি। তো বাবু ভাই আমার বাসার একটা ঘটনা বলেছিল,
আমরা এখন আপনার ঘটনা শুনব।
তো আমার ঘটনাটা তো বাবু ভাই বলেই ফেলেছিল, তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এক দুঃসম্পর্কের কাজিনের বাসার ঘটনা। তো আমার কাজিন আর কি ডেলি রাতেই যখন ঘুমাতো রাত 2-3টার দিকে সে হঠাৎ করে ঘুম ভেঙে যেত। তো হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখতে পারত যে তার বাসার জানালার ওখানে শ্যাডো, কেউ হাঁটছে বা কিছু হচ্ছে এরকম একটা কিছু। তো সে ভয় পেত, সে চুপচাপ শুয়ে থাকত। এরপর সে অন্যদিন আবার ঘুম থেকে উঠে গেল, দেখলো যে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সে যখনই ঘড়ি ঘড়ি করে উঠে দাঁড়ালো বাচ্চাটাকে দেখা যেত, তখন বাচ্চাটা হঠাৎ করে খাটের নিচে লুকিয়ে গেল এবং সে লাইটটা জ্বালিয়ে সে আর বাচ্চাটাকে দেখতেই পারলো না। পরে সে ভাবলো যে তার মনে কোনো প্রবলেম হচ্ছে, সে উল্টা পাল্টা জিনিস দেখতেছে। তো সে কিছু না বলে তার বন্ধুকে নিয়ে আসলো যে বন্ধু তুমি থাকো আমার বাসায় একদিন। তো ওর বন্ধু আসছে, তো রাত 2-3টার দিকে ওর বন্ধু হঠাৎ করে ঘুমিয়ে আসে। হঠাৎ করে হঠাৎ করে চিল্লিয়ে চিৎকার করে সে দৌড়ে দরজা খুলে সে বাইরে চলে গেছে, যে আমার বন্ধুর মায়ের রুম ধাক্কা দিয়ে উঠেছে আমার খালাকে আর কি। তো ও ওখান থেকে উঠে গেছে চিল্লাচিল্লি শুনে, তখন সে যে দেখে যে আমার খালা আর কি ওর বন্ধুকে আইটল বসে করে শুধু দেখছে আর ও খুব হাঁপাচ্ছে আর ভয় পাচ্ছে কাঁপছে। তখন আমার বন্ধু জিজ্ঞেস করছে যে কি হয়েছে ঘটনা। আমি হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দেখি একটা বিশাল বড় সাপ আমাকে কামড় দিতে চাচ্ছে। আমি অনেক ভয় পাইছি তাই আমি দৌড় দিয়ে চলে আসছি, আমি জানি না যে এটা কি হলো। এর মধ্যে তার কয়েকদিন পরে আরেকটা বন্ধু আসছে, এসে রুমে বসতে দিচ্ছে সন্ধ্যার দিকে। তো কাজের মেয়ে ওকে চা দিয়ে গেছে, তো আমার বন্ধু একটু রুমে গেছে, তো মানে আমার কাজিন একটু ওই রুমে গেছে। তো আমার কাজিনের যে বন্ধুটা সে কম্পিউটার কাজ করতে করতে হঠাৎ করে চায়ের কাপের দিকে তাকিয়ে দেখে যে চায়ের চামচ দিয়ে অটোমেটিক চিনি গুলিয়ে দিচ্ছে। তো ও একটু অবাক হয়েছে যে এটা কি দেখলো, মানে কোনো ভুল দেখলো না কি হ্যালুসিনেশন না কি, ও চিন্তা করতেছে। তো যখন আমার কাজিন রুমে ঢুকছে তখন বলছে যে বন্ধু আমি এরকম দেখলাম। তখন আমার কাজিন বলতেছে যে তুমিও দেখছো আমিও দেখছি, আমি কিন্তু ভয়ে কাউকে বলি না, পাপাকে কাউকে বলি না যে সবাই ভাববে আমি পাগল, কিন্তু এটা কিভাবে সম্ভব। তো ও ভয় পাইছে তো কিছু বলে নাই। তো একদিন ওর পাপা মানে ওর খালু উনি লিভিং রুমে একা একা সন্ধ্যায় বসে হয়তো টিভি দেখছিলেন, তেমন টাইমে উনিও জিনিসটা দেখছেন। দেখার পরে উনি যখন শেয়ার করছে তার পরিবারের সদস্যদের সাথে, তখন সবাই বলতেছে অ্যাকচুয়ালি সবাই দেখছে। তো এরপর থেকে তারা সবাই খুব ভয় পেল তো সামথিং রং। তো তারা সবাই ওই দিন থেকে একই সাথে একই রুমে ঘুমানো শুরু করলো ভয়ে। পরে দেখা যায় যে একদিন আমার খালার পিঠে কামচি দিচ্ছে, একদিন খালোর পিঠে কামচি দিচ্ছে, একদিন কাজিনের পা ধরে টান দিচ্ছে, ওনারা সবাই ভয়ে আতঙ্কিত। তো এরকম অনেকবার হয়েছে যে ওরা এতটাই ভয় পাইছে, স্পেশালি আমার খালু ব্যবসা করতে চিটা রঙে যায় পাই। তো যখনই চিটাগাঙে যায় তো ওদেরকে তখন আরো বেশি ডিস্টার্ব করে, তখন আর কি আমার কাজিন কল দেয় ভাইয়া তাড়াতাড়ি আসো আমাদের নিয়ে যাও। তো তখন আমার মামা আমাদের গাড়ি দিয়ে যেয়ে ওদেরকে নিয়ে আসে। তো একদিন নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমার আমাদের বাসায় আর কি মিষ্টি দিয়ে গেছে একজন, যে তার বাচ্চা পড়াশোনা পাস করছে, তো 2 কেজি না 3 কেজির মতো মিষ্টি দিয়ে গেছে। তো হঠাৎ করে আমার খালা মিষ্টিটা দেখে বলতেছে যে এগুলো আমি খাবো। তখন আমার মামা তো একটু পড়া দিকে মানুষ এগুলো বুঝতে পারে সব, সে হঠাৎ করে তাকাইছে আমার খালার দিকে, তাকানোর পরে সে বুঝতে পারছে সামথিং রং। সে বলছে আচ্ছা খাও। সে কি করছে মিষ্টিগুলো নিয়ে ভর্তার মতো করে মিষ্টিগুলো টিপে টিপে সে পুরো মিষ্টিটাই খেয়ে ফেলছে। তো ইউজুয়ালি একটা নর্মাল মানুষ এতগুলো মিষ্টি খেলে কিন্তু মানে শরীর অসুস্থ হয়ে যাওয়ার কথা, প্রচন্ড সুগার রাশ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে খেয়ে হঠাৎ করে সে কলকাতার ভাষায় কথা বলতেছে, যেটা সে কখনোই জানতো না। সে কখনোই জানতো না কলকাতার ভাষা। এবং পরে জিজ্ঞেস করলাম, পরে সে তার পরিচয় দিল, আমি নামটা ভুলে গেছি, আমার ভিডিও করছি টোটালটা। হ্যাঁ তো ভিডিও করছি তো মজার,
আমরা নিশ্চয়ই পেতে পারি সেই ভিডিওটা না, আমরা একটা সময় যদি আপনার কাছে পেতে,
আমি মানে দেখাইতে পারি কিন্তু এটা কোথাও পাবলিশ করা যাবে না, কারণ এটা একটু মানে বুঝতে পারতেছেন
ফ্যামিলি ব্যাপার স্যাপার।
তো বিষয়টা হচ্ছে যে ভিডিওটা করছি, সব ভিডিও আছে ঠিক আছে। তো বাবু ভাই একদিন বাসায় গেছে 2 সপ্তাহ আগে, তো বাবু ভাইকে দেখানোর জন্য আমার কাছে বাবু ভাই এই ভিডিওটার কথাই বলছিলাম, দেখেন ভিডিওটা ইউটিউবে আমি প্রাইভেট ভিডিও হিসাবে আপলোড করছি, এটা আমার ইনভাইটেশন ছাড়া কেউ দেখতে পারবে না। আমি যখনই অন করছি তখন আমার ভিডিওতে কোনো সাউন্ড নাই, আশ্চর্য ব্যাপার বাবু ভাইয়ের সামনে। এবং বাবু ভাই ওই দিন গেছি আমার বাসায় যে দেখার জন্য যে কি হয় আপনার বাসায় দেখবো। তো ভিডিওতে কোনো সাউন্ড আসতেছে না, এত প্লে করতেছি কিছু করতেছি। এরপরে আমার সেলফোনে ছিল ভিডিওটা, তো সেলফোন থেকে আমি ডিলিট করে দিচ্ছি, কম্পিউটার ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপ থেকে আমি ডিলিট করছি না অটোমেটিক ডিলিট হয়েছে জানি না। কিন্তু ফানি থিং হচ্ছে বাবু ভাই ঠিক যখন বাসা থেকে বের হয়ে গেল, আমি আমার ছোট বোনকে ডাক দিয়ে বলতেছি দেখো বাবু ভাই আসলো, ভিডিওটা সাউন্ড নেই, এটা কিভাবে সম্ভব। এই বলে অন করছি দেখি সাউন্ড চলে আসছে, যেটা কিন্তু আমার সাউন্ড কার্ডে কোনো প্রবলেম ছিল না বা অন্য কিছু না, জাস্ট সামওয়াট ইউটিউব থেকে আর সাউন্ডটা আসতেছিল না। তারপর বাবু ভাইকে বলছি যে বাবু ভাই আবার আসছেন দেখে। তো বিষয়টা ছিল যে যখন আমার খালার উপর ভর করে সে কথা বলা শুরু করলো, তখন আমরা আমার মামা অনেক জিজ্ঞেস করলো যে আপনি কিভাবে আসছেন, কি এই ও বললো যে আমার খালাই নাকি একদিন তাকে ভুলে ইনভাইট করছে, এর জন্য সে চলে আসছে এবং এই বাসাটা তার ভালো লাগছে, সে নাকি চিটাগং থাকে, এইসব বলতেছে। আমার দেখার পর কিন্তু তখনও বিশ্বাস হইতেছে না, আমি লাইভ দেখতেছি এই জিনিসগুলো, আমি ভিডিও করতেছি। আমি বলতেছি আমার খালা কি ওই কার্তিক কলিং কার্তিক মুভির মতো নিজেই এই ক্যারেক্টারে ঢুকে গেল কিনা, মানে এটা নিয়ে আমরা অনেক ফান করতেছি যে সামথিং রং খালার সাথে, এটা হতেই পারে না, মনে নিজের সাথে নিজে একটা ক্যারেক্টার তৈরি করে ফেলছে। পরে সে অনেক কথা টথা বলে পরে যখন ওইটা বলা শুরু করলো যে আপনার বাসার এখানে এটা এই ঘটনা হয়েছে, এটা হয়েছে, এ আছে ও আছে, যেগুলি খালার জানার কথা না, তখন আমরা বুঝলাম যে মনে হয় সামথিং রং। তখন আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি আসেন না, ও ডিস্টার্ব করেন। ওটা আমি তো ডিস্টার্ব করি না, আমি তো ওদেরকে ভালোই তো বলি, ওরা ভালো মতো থাকলে তো আমি ওদেরকে ডিস্টার্ব করবো না, এটা বলছি না। মতো আপনি কি গাইড করতে চাচ্ছেন নাকি? ওটা আপনার গাইড করার দরকার নেই, আপনি আসলে ওদেরকে ভয়ে অবস্থা খারাপ করে ফেলতেছেন, আপনি না আসলে ওরা ভালো থাকবে আর কি। এটা বলার পর অবশ্যই আচ্ছা অনেক রাত হয়েছে, আমি এখন যাই, পরে আবার আসবো, এই বলে আর কি খালা হঠাৎ করে মানে পুরো সিনেমেটিক স্টাইলে সোফার মধ্যে পড়ে গেল এবং সে আবার নতুন করে মনে হয় যেন খালা আবার জ্ঞান ফিরে আসলো। মানে এটা টোটাল ভিডিওটাই আমার কাছে আছে, তো দেখতে চাইলে দেখানো যাবে।
আপনার তার মানে আপনি অবশ্যই জিনে বিশ্বাস করেন?
জিনে বিশ্বাস করি, আমরা যেহেতু মুসলমান,
সেটা তো করে যেতে পারে। এখন মানে একদম মানে কোনো ধরনের কোনো সন্দেহ নিশ্চয় আপনার মধ্যে নাই, সামনাসামনি দেখেছেন?
মানে আমি স্টিল কনফিউজ, বাট মানে বিশ্বাস না করে উপায় নাই আর কি, বিষয়টা এরকম আর কি।
আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য, এবং আশা করছি যে ভবিষ্যতেও আপনি আবার আসবেন
ইনশাআল্লাহ।
আমরা এতক্ষণ শুনছিলাম একটা চমৎকার ঘটনা, এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য SMS অলরেডি আমাদের এখানে চলে এসছে। মিথুন আমাদের SMS করেছেন, মিথুন মোহাম্মদপুর থেকে। এছাড়া আমাদেরকে সৌমিত SMS করেছেন, ভূতের প্রশংসাই করেছেন তিনি। খায়ের আমাদের সিলেট থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদের সাইফুল ইসলাম, এবং আমাদেরকে SMS করেছেন সামা হুমায়ুন আম। আচ্ছা ভাইয়া, হুমায়ুন আহমেদের গল্প নিয়ে একটা এপিসোড, ভাই আমাদের তো সেটা নিয়ে কোনো আপত্তি ছিল না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে এখানে কারো লেখা গল্প তো আমরা কোনো সময় ওভাবে, আমরা চাই যে আপনাদের ঘটনা, আপনাদের জীবনের সমস্ত ঘটনা, সেই ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিন, অর্থাৎ একদম আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা। না হলে আমরা আসলে এই পৃথিবীর অনেক বিখ্যাত বিখ্যাত বই, অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমার সিনেমার মানে অডিও ভার্সন করে আমরা আপনাদের শোনাতে পারতাম, বাট সেদিক দিয়ে আমরা একেবারেই মানে আমাদের হাত পা বাঁধা, বুঝতেই পারছেন, তো সেটা সম্ভব হবে না। শারমিন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ফাহমিদুল রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফরদিন ফরদিন শাহরিয়ার, ফরদিন শাহরিয়ার তাই হবে, এম এ মারুফ রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়া আমাদেরকে রিসন SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, নীরব আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিয়া। এছাড়া আমাদেরকে ফাহমিদুল SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে বাঁধন, SMS করেছেন আমাদেরকে বিজয় সহ আরো অনেকে। সো আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলে মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস লিখুন আপনার নাম স্পেস লিখুন আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আপনি যদি আমাদের ইমেইল করতে চান তাহলে ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutasm@radiofurti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আর এই মুহূর্তে আমাদের ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সব সময় রেডিও ফুর্তি ঘুরিতে সময় রাত 12:27, আমি রাস্তারাজের সাথে, এবং আজকে আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন, সাথে আছেন আপনারা অবভিয়াসলি, এবং আপনাদের SMS ও পাচ্ছি। আর আমি দেখতে পাচ্ছি যে SMS এর মাধ্যমে আপনারা জানিয়ে দিচ্ছেন ভোটাফোন কেমন লাগছে। যারা ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে চান তারা কিন্তু জয়েন করতে পারেন, আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। আমাদের ইমেল করার ঘটনাটা আমি আরেকবার বলে দিই, এটা সবথেকে বেশি জরুরি, তাই জন্য এটা বারবার বলতে চাই আর কি। আমাদের ইমেল করার অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফিফটি ডট এফ এম, উইচ ইজ বিএইচ ডাব্লিউ টি এফ এম এট দ্য রেট আর এ ডি আই ও এফ ও আর টি আই ডট এফ এম। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা সরাসরি এখানে এসে উপস্থিত হয়ে যান, উপস্থিত হয়ে সবাই মানে সবাইকে আপনার ঘটনাটা শেয়ার করতে চান সবার সাথে, তারা শুরুতে সেটা উল্লেখ করুন। যারা চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই, সেটাও আপনারা উল্লেখ করুন শুরুতেই। এবং আপনারা যারা হচ্ছে দেশের বাইরে রয়েছেন, তাদেরকে একটা মানে অনুরোধ থাকবে যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন, সেটা সবচেয়ে বেশি সুবিধাজনক হয় আমাদের জন্য। এনিওয়েজ, আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। এবং আজকে আমরা এই মুহূর্তে বাবু ভাই আছেন এখানে, এবং তিনি চিটাগং যাচ্ছিলেন, আমি ধরে নিয়ে ঢুকাইছি স্টুডিওতে। তো একটা ছোট্ট ঘটনা আমরা তার কাছ থেকে শুনে ফেলি এবং তারপরে তিনি চলে যাবেন এখান থেকে সরাসরি চিটাগং। তো বাবু ভাই কেমন আছেন আপনি?
এই তো রাসেল ভাই, ভালো আছি, ধৈর্য আসার জন্য ধন্যবাদ।
তো আমরা শুনে ফেলি আপনার ঘটনা।
হ্যাঁ শিওর, এই স্টোরিটা হচ্ছে রাফির স্টোরি, ইট ইজ ফ্রম নোয়াখালী। ও সেদিন পরশু দিন আমাকে ঘটনাটা বললো। এটা হচ্ছে ওর কলেজ লাইফের একটা ঘটনা। তখন পড়াশোনা করতো ঢাকায়, আপনার ঢাকার কোনো একটা এলাকায় সে থাকতো, স্পেসিফিকলি জায়গাটার নাম বলতে মানা করছে তাই বললাম না। তো ওই বাসাটায় ও পেঙ্গেস্ট হিসেবে ছিল, বাসাটা আপনার বেশ বড় একটা বাসা, অনেকগুলো রুম বাসার মধ্যে, তো একটা রুম ওর জন্য অ্যালোকেট ছিল। বাসাটার পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিং, আর তার আরেক পাশে আর একটা বাসা আছে সেখানে, মানে বেশ দূরত্ব আর কি বাসাগুলো, বাসাটা বিন্যাস বোঝানোর জন্য বললাম। তো ওর কর্নারের দিকে রুম ছিল, তখন যখন ওখানে থাকা শুরু করলো তখন শীতকাল, তো প্রথম প্রথম একলা একলা থাকতো রুমটা, তেমন একটা খারাপ কিছু লাগতো না। বাট কয়েকদিন পরে ও যেটা ফিল করে, ঠিক রাত দুটোর দিকে প্রচন্ড রকমের বেলি ফুলের গন্ধ ঘুরে যেত রুমটা। তো গন্ধটা আসা শুরু হতো হালকাভাবে, বাট এক সময় গন্ধটা এত বেশি বাড়ত, মানে ও বললো যে এটা মানে মাথায়, মানে আপনার মাথা ধরে যেত, এত এত কড়া ঘ্রাণ হতো বেলি ফুলের। তো এটাও দু একদিন ইগনোর করে যে ব্যাপারটা কি, এরকম বেলি ফুল কোথেকে আসছে। তো যেটা করে, ওই বাসার যে ওর ফ্রেন্ড আছে যাদের বাসা থাকতো, তাকে জিজ্ঞেস করে যে আশেপাশে কোনো বাগান আছে, এই গন্ধটা কোথেকে আসে, প্রচণ্ড বেলি ফুলের গন্ধ। তো ফ্রেন্ডটা বলে এখানে বেলি ফুলের বাগান কই পাবে, এখানে কোনো বাগানই নেই, আশেপাশে দেখিস না কংক্রিটের জায়গা, হাতে কারো টক থাকলে সেখানে করে দেখে যে কোথাও টক টক কিছুই নেই কিন্তু, এবং ওই গন্ধটা ওই ওই দু এক ঘন্টাই থাকে, তারপর আর গন্ধ নেই, পুরো জায়গাটা আপনার নর্মাল হয়ে যায় তারপরে। তো তার কিছুদিন পরে একটা জিনিস হয় যে বেলি ফুলের গন্ধটা কন্টিনিউয়াসলি আসে, তার সাথে যেটা হয় মনে হয় জানলা দিয়ে কেউ নিঃশ্বাস ফেলতেছে, মানে একটা হাম টাইপের শব্দ জানলা দিয়ে আসা শুরু করে। তো বেশ মানে ভয় পায়, এবং ও তারপরে বলে কি, ওই যে ছেলেটাকে বলে যে ওই পেঙ্গেস যে ছেলে ছিল ওকে ডাকে, বলে যে তুমি আমার সাথে থাকো রুমের ভেতরে, আমি একটু ভয় পাই এখানে কেমন লাগে। তো এর মধ্যে ওর আব্বা একদিন আসে বেড়াতে ওখানে, উনিও আসে, উনি এসে একদিন থাকে ওই রুমটাতে, ওরা ছিল না। তো ওর বাবা সারা রাত থাকার পরে ওকে ভোরবেলা বলে বাবা যে চলে যাওয়ার আগে, তুমি কিন্তু এই রুমে একলা থাকবে না। বলে কেন আব্বু? বলে না তুমি এখানে একলা থাকবে না, তুমি বস বললাম তুমি কাউকে নিয়ে থেকো, আর দরজা সবসময় খুলে ঘুমাবা, দরজা বন্ধ করবো না রুমের। তো কি কারণে বলছে এটা উনি ওর কাছে মেনশন করে না, বা ওটা মানে আপনার ডিসক্লোজও করে না কেন করে। তো রুমটার মধ্যে ওই এরপর থেকে ওই ছেলেটাকে নিয়ে থাকা শুরু করে। একদিনকার ঘটনা, ওই ছেলেটা ছিল না ওখানে, তো হঠাৎ করে ফিল করে যে বেলি ফুলের গন্ধ চরম আকার ধারণ করছে, এবং এই সময় বাসার যে মেন দরজায় কিছু বেল দেয়, তখন রাত আপনার আড়াইটে তিনটা বাজে। তো বেল দেওয়ার পর ও উঠে যায়, রে রাত্রি করে দরজাটা খুলে, দরজা খোলার পর দেখে কেউ নেই, বাইরে পুরো ফাঁকা, আপনার মানে পুরো সিঁড়িঘর শুনশান, কেউ নাই এখানে। এবং ও তখন আস্তে একটু ভয় পায়, ভয় পেয়ে দরজাটা লাগিয়ে দেয়। তো দরজা লাগানোর পরে ও ফিল করে যে ওর শরীরে বাতাসে, যখন দরজা লাগে সেটা বাতাসের মতো লাগে, ফিল করে কেমন জ্বলতেছে শরীরটা একটু। তো আস্তে করে রুমে আসে, রুমে এসে ওই ফ্রেন্ডটাকে ডাকে যে আসো। তো আসে, আসার পর দেখে ওর সারা গায়ে আপনার লাল লাল এরকম একটা মানে পোস্কার মতো পড়ে গেছে সারা শরীরে। তো ও খুব অবাক হয়ে যায় যে এই আমি দরজা খুলে একটা বাতাস লাগলে তারপরে এরকম পোস্কার মতো পড়ে গেছে সারা শরীরে। তো গেট লাগায় তখন কি করে, ওকে চেষ্টা করে বলে যে তোমাকে ওষুধ দিব নাকি কোনো কিছু। এবং ব্যাপারটা হচ্ছে যে অ্যালার্জি, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি অ্যালার্জি টাইপের কোনো ফুড খেয়েছো, বলে না আমি অ্যালার্জি টাইপের কিছু খাইনি, ডাল ডিম ভর্তা এটসেট্রা এটসেট্রা, অ্যালার্জিক কিছু ছিল না। এক ঘন্টার মতো ওইভাবে থাকে, তারপর আস্তে আস্তে আবার ওটা মিলা যায় শরীর থেকে। তো ওই বাসাতে ওই এই যে ফুলের গন্ধটা এবং হামিংটা সে সবসময় শুনত। তারপর কিছুদিন পরে সে ওই বাসা ছেড়ে আস্তে ধীরে মানে মুখ করে চলে যায়। এরপর থেকে আর এই প্রবলেমটা সে ফেস করেনি। অনেক ধন্যবাদ আপনাকে বাবু ভাই, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন। ওকে, অলমোস্ট ওয়েলকাম। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু SMS আমাদের কাছে অলরেডি আবারও চলে এসছে আমাকে। SMS গুলো একটু পরে পাঠায়, কিছু পরে ফেলি। আমাদেরকে ফেনুক SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শিলা, এবং SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সবুজ পাখি। এছাড়াও আমাদেরকে অ্যাডভোকেট মামুন SMS করেছেন, SMS করেছেন রানা। এছাড়া আমাদেরকে মাহিন SMS করেছেন নাকালপাড়া থেকে, এবং আমাদেরকে SMS করেছেন ফার্স্ট স্টোরিটা অনেক প্রশংসা করেছেন। আমাদেরকে বর্ষা SMS করেছেন, খুব ভয় লাগছে কারণ তিনি একা রুমে লাইট অফ করে শুনছেন। আমাদেরকে ডিজে শাহিল SMS করেছেন মিরপুর থেকে। এছাড়া আমাদেরকে খান সাহ SMS করেছেন পুরান ঢাকা থেকে। এছাড়া SMS করেছেন আমাদেরকে সবুজ, আচ্ছা সবুজ পাখির SMSটা পড়েছি আমরা। উজ্জ্বল আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে জিন্না ফতুল্লা থেকে। এছাড়াও আরও SMS করেছেন, SMS করেছেন সুমন, SMS করেছেন আমাদেরকে অনন্ত, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শিবলু, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সৌভিক সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন কুর্তি FOORTI কুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের আরও একজন অতিথি আছেন এখানে, এবং তিনি নতুন আমাদের সাথে জয়েন করছেন, এবং আমি তো তার ঘটনা শুনছিলাম, আর তিনি আমাদেরকে বলছিলেন যে তার এটা ফ্যামিলির একজন ফ্যামিলি মেম্বারের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমরা সেই ঘটনাটা আমরা শুনে ফেলবো, এবং তার আগে জানবো আপনার নাম এবং পরিচয়। আপনার নামটা প্লিজ একটু বলবেন সবাইকে।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি মুশফিকুল হাসান, আমি ধানমন্ডি থেকে এসেছি। তো আমার যে ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা আমার ফ্যামিলি একটা কাজিনের সাথে হয়। আমার কাজিনের নাম প্রিয়ন্তী, অ্যান্ড এই ঘটনাটা আমি ওর আর ওর আব্বুর কাছ থেকে মানে আমার আঙ্কেলের কাছ থেকে শুনেছি। তো ঘটনাটা হয় যখন ওরা ওদের প্রথম বাসায় যেটা বাড্ডাতে থাকতো তখন হতো। তো এটা ছিল 2006 সাল, তখন ও ক্লাস 7 পড়তো। অনেক ঠান্ডা ছিল যেদিন ঘটনা ঘটে, প্রথম ঘটনার অনেক ঠান্ডা ছিল দেখে ওর রুমে সব দরজা জানালা লাগানো ছিল। তো লাগানোর পর 10টার দিকে ওর মা এসে প্রিয়ন্তীকে রাত্রেবেলা খাইয়ে দেয়, এবং 11:30টার দিকে প্রিয়ন্তী ঘুমিয়ে পড়ে একা ওর রুমে। তো হঠাৎ গভীর রাতে 3-4টার দিকে এরকম সময় ওর ওয়াশরুম থেকে একটা আওয়াজ এলো, ভয়েস এলো, ভয়েস কি বলছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী। তো এটা শুনে ও প্রথমে মনে করলো ও স্বপ্ন দেখছে। তো যখন দেখলো যে না ও জেগে আছে, তাহলে তো এটা স্বপ্ন দেখার কোনো প্রশ্নই আসে না। তো ও ঘুম থেকে উঠেই যখন দেখলো যে ওয়াশরুম থেকে ভয়েস আসছে, তো ও ওয়াশরুমের দিকে যাচ্ছিল। তো যখনই যাচ্ছিল হঠাৎ করে মাথার মধ্যে একটা ডিজিনেস চলে আসে, এবং ওর কেমন জানি আনইজি ফিল হচ্ছে, অনেক খারাপ লাগছিল। ওইটার কারণে ও চিৎকার চেঁচামেচি করে। এতে ওর আব্বু আর আম্মু সাথে সাথে ওর রুমে চলে আসে, এবং লাইট অন করে বলে, মা তোর কি হয়েছে? প্রিয়ন্তী বলে যে আমার, আমি এরকম ওয়াশরুম থেকে একটা ভয় শুনছি যে আমাকে ডাকছে। তো ওর বাবা মা তো পাত্তা না দেবো, সে এটা তোর স্বপ্ন হতে পারে, তুই ঘুমিয়ে যা। তো প্রিয়ন্তী এটা স্বপ্ন মনে করেই ও আবার ঘুমিয়ে পড়লো। তো তারপরে এক সপ্তাহে এরকম কিছু হয় নাই। এক সপ্তাহ পর যেটা হলো, আবারও সেম ঘটনাটা ঘটলো। গভীর রাতের সময় ওকে এরকম ওয়াশরুম থেকে এরকম ডাকছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী। ও এটা শুনলো, শোনার পর এবার আরো ঘুম থেকে উঠে সাথে সাথে চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু এবার যে জিনিসটা হলো রাসেল ভাই, সেটা হলো গিয়ে ওর বাবা মা কেউ শব্দটা পায়নি। এই ওর চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, এবং ওয়াশরুম থেকে কিন্তু আওয়াজটা স্টিল আসতেছে, ওকে কিন্তু এখনো ডাকতেছে ওয়াশরুম ওইখান থেকে যে ভয়েসটা আসতেছে। তো ও সাথে সাথে ওর রুমের দরজা খুলে ওর বাবা মার রুমের সামনে গিয়ে চিল্লাচিল্লি করা শুরু করলো, কিন্তু ওর বাবা মা ওর একটা আওয়াজও শুনেনি। তো ও কান্নাকাটি শুরু করলো, এবং প্রচন্ড অনেক কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে হঠাৎ করে একটা পয়েন্ট ও সেন্সলেস হয়ে যায়, ওর আর কিছু মনে থাকে না। যখন ওর জ্ঞান আসে তখন সকাল হয়ে যায়, এবং ও দেখে ও ওর মায়ের পায়ে শুয়ে আছে। এবং ওর মা ওকে জিজ্ঞেস করলো, মা তুই সারা রাত ড্রয়িং রুমে কেন পড়েছিলি, তুই কি খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? প্রিয়ন্তী সাথে সাথে বললো, মা আমি যে গতকালকে রাতে তোমাদেরকে এত চিল্লাচিল্লি করে ডাকলাম তোমরা কি শুনোনি? ওর মা বললো, না মা আমি তো তোর কোনো চিল্লাচিল্লি শুনিনি। তো ওর মা বললো, আমি রাত 2টার দিকে তোর রুমে গেছি, রুমে গিয়ে দেখলাম যে তুই এখনো ঘুমিয়ে আছিস। তো আমি তো প্রত্যেকদিন রাতেই তোর রুমে যাই, গিয়ে দেখি তুই ঘুমাতে থাকিস, অ্যান্ড প্রত্যেকদিন রাত 2টার দিকে আমি এরকম সময় যাই। তো রাসেল ভাই এটা থেকে বোঝা গেল যে ঘটনা যেটা হচ্ছে এটা সবসময় রাত 2টা পর হচ্ছে। তো এটা তো গেল সেদিন, সেদিনই রাতে আবার যেটা হলো, ও ঘুমাচ্ছে এবং আবার সেই ভয়েসটা আসছে। কিন্তু এবার ভাই রাসেল ভাই ভয়েসের মধ্যে একটু ডিফারেন্স আছে, ভয়েসটি ছিল একটি মেয়ের এবং ভয়েসটি বলতেছে বলতেছে প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী তুমি যতই চিৎকার চেঁচামেচি করো তোমার চিৎকার কেউ শুনবে না, তুমি এদিকে আসো, তুমি আমার কাছে আসো। প্রিয়ন্তী এটা শুনে সাথে সাথে হাউমা করে কাঁদতে লাগলো এবং অনেক জোরে জোরে সে কাঁদতেছে, এবার চিৎকার চেঁচামেচিও করতেছে সাথে। তো এবার যখন কাঁদতেছে হঠাৎ করে শুনে যে ভয়েসটা আর নাই, তো ও যখন চোখটা খুলে তখন রাসেল ভাই যেটা দেখলো সেটা হলো গিয়ে ওর সামনে একটি মেয়ে বসে আছে, মেয়েটির চোখগুলো অনেক সুন্দর, জল জল করছে এবং মেয়েটি পুরো সাদা কাপড় পরা। তো এটা দেখার সাথে সাথেই ও আইটি নিউজ দেখলো যে ওই মেয়েটি ওর দিকে একটা মুচকি হাসি দিয়ে হাসি দিল, ওইটা দেখে প্রিয়ন্তী আবারও সেন্সলেস হয়ে যায়। তো এটা পরের দিন সকালবেলা যখন ওর জ্ঞান ফেরত আসে ওর বাবা আমাকে পুরোটা বুঝিয়ে বলে, ওর বাবা আমাকে এটা কোনো মতে বিশ্বাস করতেই চাচ্ছে না, তো এই কারণে ওকে একটা ডক্টর দেখানো হয়। তো ডক্টর ওর পুরো কাহিনী শোনার পর পুরো ঘটনা শোনার পর ডক্টর ওকে সাজেস্ট করলো যে আপনি যেহেতু বাসায় একা থাকেন মাঝে মাঝে, কারণ ওর বাবা মা দুজনেই জব করে, তো এটার কারণে আপনি হয়তো বা এইসব হ্যালোসিনেশন করতেছেন। তো এটার প্রেসক্রিপশনে ডক্টর তাকে একটা প্রত্যেক রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে বসে এবং প্রিয়ন্তী এটা করে। নেক্সট টু মান্থ ধরে ওর সাথে কিছু হয়নি, সিন্স যেহেতু নেক্সট টু মান্থ ধরে কিছু হয় নাই ও ওর লাইফটাকে নর্মালি লিড করা স্টার্ট করছে। এটা হলো কি 2007 যখন ও ক্লাস এইটে উঠে, তখনকার ঘটনা দুই মাস পরে, তখন ছিল পহেলা বৈশাখের আগের রাত, অনেক বড় আকারে পহেলা বৈশাখের আগের রাতে অনেক বড় আকারে একটি কালবৈশাখী ঝড় এসেছে এবং সেটি মানে অনেক প্রচন্ড এফেক্ট করেছে বলতে পারেন। তো ওদের কালবৈশাখী ঝড়ের কারণে ওদের বাসে কোনো বিদ্যুৎ ছিল না, কারেন্ট চলে যায়। তো ওর বাবা মা ঘুমানোর আগে প্রিয়ন্তীকে দেখে যায়, প্রিয়ন্তীকে দেখলো যে ওর টেবিলে বসে চার্জার লাইটে ও লেখাপড়া করছে। তো বাবা মা ছুটে যাওয়ার সাথে সাথে রাসেল ভাই সেদিন থেকে সেদিন থেকে শুরু হলো মেইন ঘটনাটা। প্রিয়ন্তী যখন ওর বাবা মা চলে যায় তার আধা ঘন্টা এক ঘন্টা পরই প্রিয়ন্তী লেখাপড়া করছে, এমন সময় ওয়াশরুম থেকে আবার সে আগে বয়সটা আসছে। এবার প্রিয়ন্তী বয়সটা শুনে চিৎকার চেঁচামেচি করেনি, উল্টা সে করেছে কি সে দাঁড়িয়ে কান্না ভরা গলায় বললো যে কি হচ্ছে এইসব, আমার সাথে কেন এটা হচ্ছে। তো ওর প্রশ্নের উত্তর কেউ দিল না, বয়সটা আবারও বলছে তুমি আমার কাছে এসো, তুমি এগিয়ে এসো। তো এবার প্রিয়ঙ্কী একটু সাহস করে ওয়াশরুমে গেল, যাওয়ার পর রাসেল ভাই দরজাটা খুলে যখন গেল যেটা দেখলো রাসেল ভাই সেটা হলো ওর যে ওয়াশরুমের যে আয়নাটা সেটা পুরাটা জল জল করছে এবং দূরে ও দেখেছে যে একটি মেয়ে ওর দিকে হেঁটে আসতেছে। আর ওইটার দিকে ওইটা দেখে ও একদম হাও মাও চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করছে কিন্তু ওর চিল্লাচিল্লি কেউ শুনছে না। তো দেখতেছে যে মেয়েটা টিভির মতো মেয়েটা ওর কাছে সামনে চলে আসতেছে, আয়না থেকে হেঁটে ওর কাছে আসতেছে এবং ওই যে মেয়েটা হেঁটে আসতেছে মেয়েটির পিছিয়ে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি প্রিয়ন্তীর দিকে একটি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল যেটা দেখে প্রিয়ন্তী আমি ভয় পাচ্ছে। মজার বিষয় রাসেল ভাই মানে অবাক হওয়ার বিষয় যে মেয়েটা যখন হেঁটে হেঁটে একদম আয়নার ঠিক কাছে চলে আসে প্রিয়ন্তী আয়নায় দেখতে পায় যে যে মেয়েটাকে দেখছে হেঁটে আসতে সেই মেয়েটা একদম হুবাহু ও নিজেই, প্রিয়ন্তী নিজেকেই দেখছে। কিন্তু রাসেল ভাই যে জিনিসটা ওই যে আয়নার ভিতরে যে মেয়ে ও যে নিজেকে দেখতেছে ওর বয়স আরো বেশি ছিল, মানে প্রিয়ন্তী ওর ফিউচারটাকে ওইখানে দেখতেছে, ফিউচার কিরকম দেখতে হতে পারে এটা দেখে ও পুরো শক হয়ে গেল। এবং ওই আয়নার ভিতরে যে মেয়েটা প্রিয়ন্তীকে দেখে বলল তুই এসেছিস এই বলে তা ওরা জোরে জোরে হাসা শুরু করলো এবং মেয়েটার পিছে যে লোকটি দাঁড়িয়েছিল সেও পর্যন্ত হাসা শুরু করলো। এটা দেখে প্রিয়ন্তী চোখ বন্ধ করে আরো কান্নাকাটি শুরু করলো, ওর কান্না শুনে হাসিটি থেমে গেছে, আয়নার ওইখানে যে মেয়েরা হাসতেছিল ওইটি হাসিটা থেমে গেছে। তখন যখন ও আয়নার দিকে তাকায় রাসেল ভাই ও দেখে যে ওই মেয়েটি আয়নার পিছনে যে মেয়েটি ছিল ও ওর চেহারাটা বদলে দিল, চেহারাটা বদলে ওর ওর একটি খালাতো বোন যার নাম নাদিয়া আপু, নাদিয়া আপু চেহারাটা নিয়েছে। রাসেল ভাই নাদিয়া আপু ওই ঘটনা ঠিক এক মাস আগে মারা গেছে। এটা দেখে ও আর ওখানে থাকতে পারেনি, সাথে সাথে ওয়াশরুমে দরজিতে লাগিয়ে ও রুমে দৌড় দিয়ে বিছানা কান্না শুরু করলো। এমন সময় ওয়াশরুম থেকে একটি বিকট আওয়াজ আসে যেটাতে আপনার মনে গ্লাসটা ও আয়নাটা ভেঙে যায়, বিকট আওয়াজে মানে গ্লাস ভাঙার আওয়াজ আসে এবং বাইরে ঝড়ের কারণে একটি বিদ্যুৎ চমকানোর আওয়াজে ও সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে ওর বাবা মা আসে রুমে, পরের দিন এসে দেখে যে ও সেন্সলেস পড়ে আছে এবং ওর ওয়াশরুমের যে গ্লাস আয়নাটা পুরোটা ভাঙা এবং কিছু কিছু আয়নায় আপনার কিছু কিছু আয়নার টুকরাগুলিতে মিরর টুকরাগুলিতে রক্ত লাগা ছিল। ওর বাবা মামা মনে করেছে যে প্রিয়ন্তী এটা নিজে করতে পারে যেহেতু ওর সাথে এইসব প্রবলেম চলতেছিল, তো এটা মনে করে ওর বাবা মা প্রিয়ন্তীর হাত পা চেক করলো কিন্তু রাসেল ভাই কোনো কাটা ছেঁড়া দাগ ছিল না, যে কারণে তারা প্রিয়ন্তী পুরো ঘটনা বলার পর এখন তার একটু বিলিভ করা শুরু করেছে। যাই হোক, ওইটা এক সপ্তাহ পর কিছু হয় না রাসেল ভাই। পরে যেটা ফাইনালি যেটা হয় সেটা এক সপ্তাহ পর সেম ঘটনা প্রিয়ন্তীর বাবার সাথে শুরু হয়। আঙ্কেল আঙ্কেলের রুমে বারান্দা থেকে শুনে যে আঙ্কেলের নাম ধরে কে জানি ডাকছে। সে জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে বারবার বারান্দা থেকে ডাকতেই থাকে। সে ঘুম থেকে উঠে বারান্দার গেটটা খুলে এবং সে বারান্দায় গিয়ে দেখে কেউ নেই। উনি এটাকে অতটা পাত্তা অতটা গুরুত্ব না দিয়ে সে ঘুমিয়ে পড়ে। পরের দিনও একই জিনিসটা হয়। এবার যেটা হয়, তাকে নাম ধরে ডাকছে, সে গেল আবার কিন্তু কাউকে পেল না। পরের দিনও তো সে রুমে ফেরত এসে দেখে তার ওয়াইফ এখনো ঘুমাচ্ছে। এমন সময় তার রুমের দরজা হঠাৎ জোরে কে জানি ধাক্কাচ্ছে। তো সে কাছে গেল, কাছে গিয়ে বলল কে, এবং দরজার অপর পার থেকে তার মেয়ে প্রিয়ন্তী বলছে, বাবা আমি, খুলো আমাকে বাঁচাও। সে সাথে সাথে দরজা খুলে দেখে তার মেয়ে প্রিয়ন্তী এখানে দাঁড়ানো, এবং প্রিয়ন্তী পুরা ঘেমে আছে এবং ওর চোখ কাঁপতে কাঁপতে পুরো ফুলে গেছে। প্রিয়ন্তী বলল যে, বাবা আমার রুমে আবার সেই আয়না ভাঙার বিকট শব্দ আসলো। ও আর ওর বাবা সাথে সাথে দৌড় দিল ওর রুমে, গিয়ে দেখলো ওয়াশরুমের দরজা খুলে যে রাসেল ভাই নতুন যে আয়নাটা লাগিয়েছে সেটা আগেরটার মতো সেম ভাবে ভেঙে চুরমার, এবার প্রত্যেকটা আয়নার টুকরা আপনার রক্ত ছিল। এইটা দেখার সাথে সাথে ওর বাবা ডিসিশন নেয় যে না, আমরা আর এই বাসায় থাকবো না। এই বাসায় এই ডিসিশনটা নেওয়া হয়। পরে ওরা বাসাটা চেঞ্জ করে, এবার ঢাকার একটি অন্য একটা জায়গায় থাকে, এটা আমাকে জায়গাটার নাম বলতে নিষেধ করেছে। তো ওখানে ওরা থাকে, এবং প্রথম প্রথম ওই বাসাটা ওঠার পর প্রিয়ন্তী ওয়াশরুমে যেতে অনেক ভয় পেত, কারণ স্বাভাবিক এরকমই একটা জিনিস ওর সাথে পাশে হয়। তো ভয় পাওয়ার কারণে পরে আস্তে আস্তে ও যেতে পারে। তো পরে ও শেষমেশ যখন দেখলো যে এরকম ওর সাথে এরকম আর ঘটনা ঘটতেছে না, ও পরে চিন্তা করলো, ও আর ওর বাবা চিন্তা করলো যে এতদিন ধরে যে আমাদের সাথে যা হলো এটা কেন হলো, কি কারণে হলো, এটা ওরা এখনো পর্যন্ত বিলিভ করতে পারেনি। আর যে জিনিসটা এটা ওরা রিজনটাও জানতে পারেনি আর জানার চেষ্টাও করেনি। অনেকে আছে, অনেক কবিরাজ টবিরাজ এনে এরকম ওরা ই করেছে আপনার ওই বাসাটার রিজনটা জেনেছে, কিন্তু ওরা পায়নি। থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমাদের।
মোস্ট ওয়েলকাম। আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটা বিজ্ঞাপন বিরতিতে যাবো, এবং বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের কাছে। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘুরিতে, সময় রাত 12:49, এবং আমি রাসেল আছি, সাথে চলছে ভূতাসন হন্টেড বাই এয়ারটেল, এবং আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা আমরা পাই, পড়ে খুব ভালো লাগে, কিন্তু তখন দেখি, যখন দেখি যে সে সমস্ত ঘটনা নিয়ে আপনারা সন্দেহ প্রকাশ করছেন অনেকেই, তখন আমার খুব অদ্ভুত লাগে। অদ্ভুত লাগে এই জন্যই যে যিনি ঘটনাটা পাঠাচ্ছেন এটা তার জন্য কতটা লজ্জাজনক, যে আমরা যদি আসলে আমরা একটা কথা সবসময় বলি যে আপনার ঘটনা যেটা রয়েছে আমরা কাজটা খুব অনেস্টলি করি, এবং আমরা চেষ্টা করি যে মানে আমরা আশা করি, বিশ্বাস করি আপনাদের উপর আস্থা রাখতে চাই, এবং আপনারা খুব অনেস্টলি ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন, এবং সেটাই আমরা আশা করবো, সেরকমই প্রত্যাশা থাকবে। তো আমি জানি না, তবে আপনারা প্রথম যে ঘটনাটা সেই ঘটনাটা নিয়ে দু একজন কয়েকটা SMS করেছেন, আমি সেই SMSগুলো দেখলাম, এবং আমার কাছে সেই ফোন নাম্বারটা রয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই সেই ভদ্রলোককে, তাহলে আমি পরে হয়তো বুঝতে পারবো ব্যাপারটা কতটা যুক্তি। মোহাম্মদ পারভেজ হোসেন, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে তিনি পড়াশোনা করছেন। ওকে, আমরা চলে যাব এখন আরো একজন অতিথির কাছে, আমাদের সাথে তিনি জয়েন করেছেন। আমি SMS করতে চেয়েছিলাম, যে তখন আমরা করতে পারিনি, সরাসরি চলে গেছিলাম। বর্ণা পারভেজ আমাদের SMS করেছেন আমাদের, এবং তিনিও সেই একই অভিযোগ করেছেন। আর যে আদনান আমাদের SMS করেছেন ঢাকা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সানাম চাঁদপুর থেকে, আমাদেরকে সাকিব SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি সুফি আহমেদ সিলেট থেকে, কাজল আমাদের SMS করেছেন আমাদেরকে রানা, এছাড়া আমাদেরকে আর যে আদনান SMS করেছেন পুরান ঢাকা থেকে, আমাদেরকে সানাম SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং যেমন হচ্ছে সাইমুন ইসলাম আমাদের SMS করেছেন আমাকে রুমন ঈশ্বরগঞ্জ থেকে, এছাড়া আমাদের SMS করেছেন আপনার নাম লেখেননি, তো SMSটা পড়তে পারলাম না। মোহন হৃদয় খান আমাদের SMS করেছেন আকাশী, এবং আমাদেরকে SMS করেছেন আয়মান, SMS করেছেন আমাদেরকে শফিক MC কলেজ থেকে, এবং তিনি ভূতাসম শুনছেন অন্ধকার ঘরে। আমাদের কানিজ SMS করেছেন কানিজ শোভা সোনালী, এছাড়াও হিয়া আমাদের SMS করেছেন হিয়া অনার সুইটি ময়মনসিং থেকে, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি কাজল SMS করেছেন আমাদেরকে, শোভন রকি মিনা সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40 FOORTI 40 স্পেস, দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9400 নম্বরে। আমাদের সাথে আরো একজন নতুন অতিথি এইমাত্র জয়েন করেছেন। আমরা শুরুতেই জানতে চাইব তার নাম পরিচয় এবং তারপর ধারণা শুনবো আপনার নাম পরিচয় এবং তারপর আপনি ভাবেন।
হ্যালো লিসেনার, আমি সাকোয়াত হোসেন বাবন, এসেছি পুরন ঢাকা আসিনগর থেকে। তো আমি আজকে যেই ভূত এফএম এ যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। এবং আমি ছোটবেলা থেকেই ভূত পেত বা পেতাত্মা এই ধরনের কোনো কিছুই বিশ্বাস করি না, এখনো করি না। কিন্তু তারপরেও মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলোকে মানুষ কোনো ব্যাখ্যা দিতে পারে না বা নিজের কাছেই কখনো কখনো অবিশ্বাস্য মনে হয়। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা ঠিক 93 ঘটনা। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা করছি। আর রেজাল্টের জন্য যখন আমরা অপেক্ষা করি তখন দেখা যায় যে আমাদের ধর্মকর্ম একটু বেড়ে যায়। তো আমার মধ্যে এটা আছে। তো আমি প্রতি এলাকাতে যখন আমার রেজাল্ট টেজাল্ট হয় বা আমি মসজিদে যাতায়াত শুরু করি তখন মুরব্বীরা সবাই বুঝে যে ওর রেজাল্ট আসতেছে, পরীক্ষা দিচ্ছে, হয় রেজাল্ট হবে অথবা পরীক্ষা সামনে। তো যাই হোক, তো একদিন জুম্মার নামাজে অংশগ্রহণ করতে গেছি, তখন হুজুর বললেন যে নামাজ পড়া তো ভালো কিন্তু আল্লাহর কাছে সেই দোয়াটা বেশি কবুল হয় যদি কেউ তাহার যুগের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। তো আমার মধ্যে মনের মধ্যে ছোট মানুষ তখন আমার মনের ভিতরে ব্যাপারটা খুব দাগ কেটে গেছে। আমি বললাম যে তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর বললো যে মা মধ্যরাতে উঠে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। তো তিনটা সাড়ে তিনটার পরে উঠে নামাজ পড়লে খুব ভালো, তখন আল্লাহ শুনেন, আল্লাহ সবকিছু কবুল করেন। তো আমার সামনে তো আমার কবুলের একটাই জিনিস, রেজাল্টটা যেন ভালো হয়। তো আমি দেখা গেল যে নিজে নিজেই চিন্তা করলাম যে প্রতিদিন যদি আমি মসজিদে চলে যাই, এই তিনটা সাড়ে তিনটার সময় যদি আমি চলে যাই তাহলে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে এসে ঘুমাতে পারি, কাজকর্ম নাই, ঘুম, পড়াশোনা, টিভি দেখা, তো টিভি দেখা বা অন্যান্য কাজগুলি। তো দেখে আছে ওই যেই সেই দিন রাত্র থেকেই আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলাম, সাড়ে তিনটার সময় আমি উঠে মসজিদে চলে যেতাম। তো আমাদের পাশেই মসজিদ, ওইখানে মুয়াজ্জিন এবং ইমাম সাহেব দুজনে আমাকে চিনেন এবং অনেকদিন ধরেই আমাকে ছোটবেলা থেকে দেখছেন। তো আমি মসজিদে যখন যে মুয়াজ্জিনের রুমটা ঠিক মসজিদের পাশেই, তো আমি যে মুয়াজ্জিনটা আগে বলে রাখছিলাম যে আমি কিন্তু রাতে এসে আপনাকে টোকা দিলে আপনি চাবি দিয়েন, মসজিদ তো তালা দেওয়া থাকে, বারান্দাটা শুধু খোলা। তো আমি ঠিকই রাত সাড়ে তিনটার সময় যাই মুয়াজ্জিনের দর জানলা যে আছে মসজিদের গা ঘেঁষে যে জানলাটা টোকা দিচ্ছি যে মুয়াজ্জিন সাহেব আমি, আমার নাম বলার পরেই উনি চাবি দিয়ে জানলা দিয়েই চাবি দিচ্ছেন যে নাও। তো আমি চাবি নিয়ে এসে, ও যে তো বাসা থেকে করে গেছি, চাবি নিয়ে এসে আমি মসজিদের উপর থেকে তালাটাকে খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমি ঠিক বাম পাশে যে একদম প্রথম থেকে সেকেন্ড কাতারটা আর কি, প্রথম কাতারে না সেকেন্ড কাতারে বাম পাশের কর্নারে যে জানালার ইয়েতে জানালার ঠিক গাগিছে আমি নামাজ পড়ছি। তো নফল নামাজ দুই রাকাত শেষ করছি পরেই দেখি যে কেউ ঢুকলো মসজিদের ভিতরে দুইজন। আমি নামাজে তখন খেয়াল করলাম না, শুধু অনুভব হইলো আমার ভিতরে যে কেউ একজন কেউ ঢুকছে রুমের ভিতরে। তো ঢুকে দেখলাম, এখন আমি সালাম ফিরে যখন তাকাইলাম তখন দেখলাম ডান পাশের অপর কর্নারে দুজন বেশ লম্বা চওড়া, ওরকম লম্বা চওড়া হাইট সাধারণত দেখা যায় না। তো দেখলাম দুজন নামাজ পড়তেছে, একই সাথে পাশাপাশি দাঁড়ায় দুজন নামাজ পড়তেছে, আমি যেখানে দাঁড়াচ্ছি তার ঠিক অপোজিটে ডান পাশে আর কি। তো আমার থেকে অনেক ডিস্টেন্স দূরে। তো আমি মনে করলাম যে দুজন মুসল্লি নামাজ পড়তেছে আমার মতোই, আমিও পুরো তার যদি নামাজ পড়া শেষ করলাম, নফল নামাজ শেষ করলাম। হঠাৎ করে মুয়াজ্জিনের আসার যখন আজান এসে আজান দিবেন, মিম্বরের সামনে মাইকটা থাকে ওইখানে তালাবদ্ধ থাকে ওইটা খুলে উনি আজান দেন, ঠিক ওনার আজানে উনি আসবেন মুয়াজ্জিন সাহেব, এই সময় টাকায় দেখি ওই দুজন নাই। তো আমার কাছে ব্যাপারটা একটু অস্বাভাবিক মনে হইল না, আমি যে মনে করলাম যে ঠিক আছে। তো সেকেন্ড দিনেও আমি এরকম যে নামাজ পড়ছি, ঠিক ওই সময় দুজন লোক আসলেন এবং পুরো আগের দিনের ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে। ওই দুজন ওইখানে যে আপনার নামাজের জন্য দাঁড়ায় নামাজ পড়তেছে, আমিও দেখতেছি সালাম ফিলে দেখি ওনারা নামাজ পড়তেছেন। তো এই দিনে ওরা করলো কি মুয়াজ্জিন আসার আগে চলে গেছেন, থার্ড ডে তো এরকম হলো। থার্ড ডে তে যখন এটা হলো তখন আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, আশ্চর্য তো যে ওইটা আমরা নফল ইবাদত করতেছি কিন্তু এখন ওনারা কেন চলে যান আগে আগে, যেটা আমাদের জন্য আমাদের উপরে ফরজ হয়েছে সেই নামাজটা তো ইম্পর্টেন্ট বেশি। তো আমি এটা ওনাদের জিজ্ঞেস করবো কিন্তু জিজ্ঞেস করার সময় আমি আর তাদেরকে সালাম ঘুরিয়ে তাদেরকে দেখি না। তো আমি এর পরের দিন আমি ঠিক করে রাখছি যে আমি নামাজ আগে শেষ করবো, এদের ওনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা কেন আগে চলে যান এটা কেন। যেইভাবে চিন্তা করছি ঠিক সেরকম নামাজ শেষ করে অপেক্ষা করতেছি, তো তখন দেখতেছি যে ওনারা সালাম ফিরে আসছে রাসেল ভাই। আমি তখন ঠিক তাদের ওনাদের সামনে যেয়ে উঠে যায় জিজ্ঞেস করলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো ওনারা সালামের জবাব দিলেন না, একটু হাসলেন, মনে হলো যে সালামটা গ্রহণ করছেন আর কি, তাদের চোখ মুখ দেখে আমি বুঝলাম যে সালামটা গ্রহণ করছেন। তো আমি বললাম যে প্রতিদিন আপনারা ঠিক কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি, প্রতিদিন আপনারা ঠিক আজানের আগে আগে চলে যান, তা বাবু জামাতেও আপনাদেরকে দেখি না। হ্যাঁ, তো এইটা কেন করেন? আমাদের উপরে তো নামাজটা ফরজ, এই নামাজটা বেশি গুরুত্ব তাহাজ্জুদের নামাজের চেয়েও মনে হয়। তো ওনারা কিছু বললেন না, আমার ঠিক দুই পাশ দিয়ে ওনারা চলে গেল। তো আমি একটা মনে কিছু করলাম না, আবার মনের ভিতরে একটু খচখচ করতে লাগলো। সেই দিন আমি ঘটনাটা ভুলে গেছি। পরের দিন আমি আবার নামাজে আসলাম, ওই সময় দেখলাম ওই দুজন আসলো ওইখানে দাঁড়ায় নামাজ পড়তেছেন, এবং আমি তাদেরকে আবারও নামাজ শেষ করে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কেন নামাজটা পড়তেছেন না। তো আমার মধ্যে মনে হয় এরকম একটা যাচ্ছিল যে আমি একটু পুণ্য কামাচ্ছি, ওনাদেরকে নামাজের দিকে টেনে হয়তো নামাজ জামাতে পড়তে বলে একটু পুণ্য অর্জন করছি আর কি। তো ওনারা আমার কথার উত্তর দিলেন না, ওই রকম হেসে আমার পাশ দিয়ে চলে গেল। আমি আর মনের ভিতরে নামাজ শেষ করলাম, জামাত শেষ করার পর ইমাম সাহেবকে বললাম যে হুজুর এই এই ঘটনা, এই দুজনকে আমি দেখতেছি আজকে প্রায় সাত দিনের মতো হয়ে গেছে, ওনারা আসেন নামাজ পড়েন, যা ঠিক আজানের আগে চলে যান। তো উনি বললেন যে দেখ আচ্ছা ঠিক আছে, হয়তো এটা তুই ওরকম কিছু না, তোর সাথে কথা বলতে চাই নাই। তা ইমাম সাহেব আমার অচরবেলা থেকে দেখে আসছেন, তুই কি করেই বলেন, বলে যে তোর সাথে হয়তো কথা বলতে চাই নাই, এটা সিরিয়াস নিস না, এটা নিস না, এটা এটা ওই কিছু না। বুঝলাম যে ইমাম সাহেব কিছু একটা বলতে যাচ্ছেন না আমার কাছে, ঠিক আমাকে অ্যাভয়েড করতে যাচ্ছেন বা বলতে যে তুই এক কাজ কর, কালকে থেকে তুই এই সময় আসিস না, তাহাজ্জুদের সময় আসিস না, তুই বাসায় তাহাজ্জুদ পর, নফল নামাজটা বাসায় পর, আজান শুনলে তারপরে মসজিদে আয়, তারপর তুই নামাজ পড়, তুই ছোট মানুষ তোর তো। তা আমার মনের মধ্যে একটু কেমন খসখস করতে লাগলো। আমি হুজুরকে অনেক জিজ্ঞেস করলাম, হুজুর কি কোনো সমস্যা নাকি বা কিছু নাকি? হুজুর আমাকে কিছুই বললেন না, বললেন না 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 কিছুই না, তুই এটা আসেন এটা নিয়ে চিন্তা করিস, এটা বাদ দে। তো আমি তারপরে তো আমার এই জিনিসটা মনের ভিত্তি তো আমারও ভয় লাগছে, কারণ মানুষ সব কিছু কিন্তু টের পায়, তো অন্য অপার্থিব কিছু হইলে বা অন্যরকম কিছু হলে আমাদের যে সিক্স সেন্স আছে সেটা আমাদেরকে সতর্ক করে। এইভাবেই আমরা তৈরি হয়েছি, আল্লাহ আমাদেরকে এত সেন্সিটিভ একটা জিনিস দিয়ে দিয়েছেন, বিপদ হলে আমরা আগে বুঝতে পারি। তো যাই হোক, আমি হুজুরের কথা অনুযায়ী পরের দিন ফজরের নামাজ শেষ হয়েছে, আমি আজান হয়েছে, আজান হওয়ার পরে আমি মসজিদে চলে আসছি, আয়েশা নামাজ পড়লাম, ই করলাম। তো সেদিন আর তাদেরকে আমি দেখি নাই, যে জামাতে দেখি নাই। তো আমি শেষ করে আবার মাগরিবের নামাজ আগে আগে আমি মসজিদে আসছি, আজান হয়েছে, মসজিদে আসছি, মসজিদে আয়েশা নামাজ পড়তেছি, নামাজ শেষ করছি, নামাজ শেষ করে খুশি মনে, মনটা ভালো ফ্রেশ। আমি মসজিদে বের হইয়া যেই মসজিদের বারান্দা দিয়ে বের হয়েছি, ঠিক আমার চোখ গেছে মসজিদের বের হইতে ডান পাশে দুটা নারিকেল গাছ আছে দেয়াল ঘেসে, ওই পাশে বড় রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা কেউ থাকে না, ওই পাশে রাস্তাটা খালি থাকে ম্যাক্সিমাম টাইম, খুব একটা লোকজন চলাচল করে না, অন্ধকার একটু। দেখলাম ওই দুইটা লোক দাঁড়ায় আছে এবং তাদের সামনাসামনি আরেকজন লোক তাদের দিকে মুখ করে কথা বলতেছে। তো একজন লোকে তাদের দিকে চোখ যাওয়াতেই আমাকে একজন ইশারা করে ডাকলেন কাছে, হাতে আছি মুখটা বোঝা যাচ্ছে, আমাকে ইশারা হাতের ইশারা ডাকলেন রাসেল ভাই। তো আমি তার হাতের ইশারা ই করে আমি গেলাম, আমার মধ্যে কোনো তখন আর ভয় নাই, যে এখন মসজিদে মুসল্লিরা নামাজ পড়তেছে, সেখানে সবাই আছে। তো আমি গেলাম, যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ওনারা মাথা নাড়লেন আগের মতো, আমি সালাম দেওয়ার সাথে সাথে যিনি আমার দিকে পিছন দিয়েছিলেন তিনি ঘুরলেন, তিনি ঘুরে আমাকে বললেন যে কেমন আছেন? আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? উনি বললেন আলহামদুলিল্লাহ। উনি বললেন যে আপনি ওনাদেরকে একটা প্রশ্ন করছিলেন, ওনারা অনেকক্ষণ যাবৎ আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনাদের ওনাকে কয়েকদিন একটা প্রশ্ন করছেন যে ওনারা কেন নামাজ না পড়ে চলে যান মসজিদ থেকে, তো আজকে ভোরেও তাহাজ্জুদের নামাজের পরে উনারা আসছিলেন আপনার এই কথাটা জবাব দিতে, কিন্তু আপনাকে পায় নাই। তো সেই কথাটা জবাব হচ্ছে ওনারা আসলে অন্য কোথাও আর কি, অন্য ওনাদের নিজস্ব একটা জায়গাতে নামাজ পড়েন। হ্যাঁ, সেখানে তারা যদি মুয়াজ্জিনের আজানের আগে বের না হয় তাহলে কিন্তু তারা সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি। তো এই কথাটা বলে যে শেষ করছেন, এখন আমি জিজ্ঞেস করবো পরবর্তী যে তারা কোথায় নামাজ পড়েন, যে এইখান থেকে বের হয়ে ওই জায়গায় যেয়ে নামাজ পড়তে হবে রাসেল ভাই। তো এই কথাটা যখন জিজ্ঞেস করবো, ঠিক সেই মুহূর্তে আমার পিছন থেকে ইমাম সাহেব বলতেছে এই তুই এখানে কি করিস? আমি যখন ইমাম সাহেবের দিকে ঘুরছি, ঘুরে এদিকে তাকাই, এদিকে কেউ নেই, আমি বললাম যে ওনাদের সাথে কথা বলতেছি, বলে আমি ওনাদের দিকে হাতের ইশারা করে আমার যেই চোখ গেছে দেখি তিনজনের একজন ওইখানে নেই এবং নাই তো নাই, মানে অন্ধকারের মধ্যে ওইখানে তারা কি দেয়াল তপকে চলে যাবে বা নাই হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে, তো এরকম একটা কিছু না, মানে একদম আমার হাতের ডিস্টেন্স, হাতের এক কিবাও তাদের সাথে ডিস্টেন্স না, এরকম তিনটা মানুষ যদি নাই হয়ে যায় একটা শব্দ হবে, কোনো সাউন্ড হবে, কিচ্ছু নাই। তখন আমি তো হুজুরের দিকে তাকাই, বললাম যে হুজুর আমি তো এখানে তো তিনজন মানুষ ছিল তাদের সাথে কথা বলতেছি। হুজুর এই কথাটা শুনে ওইখানে দাঁড়াইলেন না, উনি তো চলে আসছেন দ্রুত, বড় বড় পা ফেলে আমার কাছে চলে আসছে। পা ফেলে আমাকে হাত ধরলেন, কবজি এখানে ধরছেন, ধরে বলে আয় আমার সাথে। হ্যাঁ, ওই যদি একটা আলোতে নিয়ে গেলেন, নিয়ে আমাকে কিছু দোয়া পড়ে আমার গায়ে ফু দিলেন, ফু দিয়া বললো যে আয় আমার সাথে আয়। তো মসজিদের বাইরে একটা ছোট একটা রেস্টুরেন্টের মতো আছে, সামনে বেঞ্চ পাতা থাকে, তো এখানে আমি আমাকে নিয়ে বসলেন, বস বস, তোকে আমি কিছু কথা বলি, যে দেখ আসলে আল্লাহ তাআলা তো অনেক জিনিস তৈরি করেছেন, কিছু দেখা যায় কিছু দেখা যায় না, তুই ছোট মানুষ ভয় পাবি না। আমি তোকেই বলি যে যাদেরকে তুই দেখছিস তারা আমাদের মতো মানুষ না। আমরা যে তারা কি হুজুর জিন বলে যে তুই এটা নিয়ে আর চিন্তা করিস না। হুজুর এরকম মানে সরাসরি উত্তরও দিচ্ছেন না, বলে যে যাদেরকে দেখছিস তারা খুব ভালো, তোর জন্য এটা খুব ভালো, যে তারা যদি তোর ক্ষতি করতে চাইতো ক্ষতি করতে পারতো, তোর ক্ষতি করার ইচ্ছাই ছিল না, বরং তার উপরে তোর প্রতি তারা সন্তুষ্ট, এর জন্যই তারা তোর কোনো ক্ষতি করে নাই এবং তোকে সরাসরি তোর সাথে একটা ভালো ব্যবহার করেই চলে গেছে এবং তোর কথার প্রশ্ন উত্তর দিয়ে গেছে। তবে তুই একটু সাবধানে থাকবি, সবসময় আর কি একা একটা চলাচল করবি না, এই জায়গাতে আসবি না, ওই জায়গাতে যাবি না, বিভিন্ন বাধা নিষেধ দিলেন। পরবর্তীতে হুজুর আমার আম্মাকেও আর কি এই বিষয়ে বলছেন যে ওকে তুই করে রয়েছেন। তা আমি বেশ কিছুদিন অনেকগুলো তাবিজ আর কি নিজের শরীরে বেঁধে ঘুরেছি, যে এটা একটা আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনাটার ব্যাখ্যা আমি আজও পাই না এবং আমি বিশ্বাস করি। হ্যাঁ, এখন ভূত প্রেত বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা জিন তৈরি করেছেন। ধন্যবাদ,
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এর পরবর্তী ঘটনায় যাবো, তবে তারা কিন্তু SMS করে ফেলতে হবে। সোহেল আমাদের সিরাজগঞ্জ বেলকুচি থেকে SMS করেছেন এবং এটা তার প্রথম SMS। আমাদেরকে SMS প্রসঙ্গে যেতে পারছি জুই শিশির, আজকের স্টোরিগুলো অসম তাই লিখেছেন। লিওন আমাদের SMS করেছেন এবং বলছেন, ভাই দিস ইজ মাই থার্ড SMS, সরি আমি তিন নম্বর SMS দিয়ে আপনাকে আপনার SMS টা পড়ে ফেলতে পারলাম। এলিন আমাদের SMS করেছেন, নাইট ডিউটি করছেন এবং আমাদের শুনছেন। ঈশাদ আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, আমি আর মামা দুইজন মিলে ভূত কথা শুনছি। আমাদেরকে আমাদেরকে সরতাজ SMS করেছেন বরিশাল থেকে। এছাড়াও SMS করেছেন আমাদেরকে সোহেল, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও মোহাম্মদ রাজ রাজশাহী থেকে SMS করেছেন। এছাড়াও রেজওয়ান আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ফুর্তি তারিখ। এছাড়াও রাফি আমাদের SMS করেছেন, SMS করেছেন দেখতে পাচ্ছি রোমিও মংলা থেকে। আমাদেরকে তুষার আল আমিন, হৃদয় নাদিম, নূর মোহাম্মদ আলম ময়মন সিং থেকে SMS করেছেন, তারা ছয়জন মিলে ভূত আছেন শুনছেন। আমাদেরকে লিটন, আমাদেরকে লিটন রাজিয়া ময়মন সিং থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি অনন্যা এবং আমাদেরকে SMS করেছেন BM বিপ্লব। এছাড়াও পান্না মাসুদ আশরাফ, আমরা তারা তিনজন মিলে একসাথে রুমে বসে ভূত আছেন শুনছেন। এছাড়াও বিনা আমাদের SMS করেছেন, প্রথম স্টোরিটা দারুণ লেগেছে তাই লিখেছেন। সৈয়দ আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যাত্রাবাড়ি থেকে SMS করেছেন আমাদেরকে। আবু সাইদ আমাদের SMS করেছেন, SMS করেছেন রনি, SMS করেছেন আমাদেরকে আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুটি FOORTI ফুটি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, বা সেটি 9840 নাম্বারে। আপনি যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootasam@radiofuti.fm, which is bhootasam@radiofuti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা ঘটনা পাঠাচ্ছেন তারা অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে আপনারা স্টুডিওতে এসে ঘটনাটা সরাসরি শেয়ার করবেন, নাকি আপনারা চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো সরাসরি আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক অ্যাড্রেসটি দিয়েছি, সে সাথে আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofuti। আজকের এই এপিসোডটি যদি কেউ আনফরচুনেটলি মিস করে ফেলেন তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে AM রেডিও সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন channel 22, দেখবেন যে একের পর এক যেখানে এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান বা যে এপিসোডটি মিস করেছেন চাইলে আপনি সেখান থেকে শুনে ফেলতে পারেন। And now listeners can get the Bhootasam tune as their caller tune, my tune. আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ সঙ্গে টাইপ করতে হবে সিটি, স্পেস দিয়ে টাইপ করতে হবে 92125 এবং এসএমএস সেন্ড করতে হবে 3123 নম্বরে। ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব ঘটনায়। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে কি আছে, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আলিফ। আমরা সরাসরি চলে যাচ্ছি আলিফের কাছে তার ঘটনা শোনার জন্য।
আসসালামু আলাইকুম লিসেনার, আপনাদেরকে থ্যাংক ইউ। আমি যে ঘটনাটি শেয়ার করব, ওনার নাম হচ্ছে ফারুক সাহেব, উনি পেশা একজন ব্যাংকার। তো উনি একটি জায়গা কেনেন, উনি ঢাকা থেকে একটু দূরে জামালপুর থেকে কাছে, জায়গাটি হচ্ছে মধুপুর। সে
সেখানে একটু জায়গা করে তিনি একটি বাংলো বানান, কারণ শহরের এই বিজি লাইফ থেকে একটু দূরে থাকার জন্য তিনি ওই বাংলোটা বানান যাতে উনি এখানে রিল্যাক্স করতে পারেন। তো একদিন প্ল্যান করেন যে আজ থেকে প্রায় 8 বছর আগে শীতে ফ্যামিলির সবাইকে এবং তার বন্ধু বান্ধবকে নিয়ে ওখানে একটি মানে পিকনিকের মতো করার জন্য উনি যান হচ্ছে মধুপুরে তার বাংলোতে, এবং বারবিকিউ পার্টি করার জন্য অ্যাকচুয়ালি মেনলি যাওয়া ওখানে। অনেক বড় জায়গা, বাংলোর সামনে অনেক খালি জায়গা, আসলে পুকুর আছে, অনেক সুন্দর আর কি। তো প্রায় 25 থেকে 30 জন মিলে তারা ওখানে বেড়াতে যান। তো ওই বাংলোতে তিনি অনেকগুলো রুম করেন এবং সবাইকে সেপারেট রুমে দিয়ে তারা মোটামুটি মজা করতে নেমে পড়ে। বিকাল থেকেই সবাই বারবিকিউ প্ল্যান করতে থাকে, কেউ কেউ আড্ডা মারতে থাকে, মানে মহিলারা যারা বারবিকিউ করছে, আবার অনেক পুরুষরাও বারবিকিউ করছে। তো ওনার একটি ফ্রেন্ড কলিগ আর কি, উনিও ব্যাংকার মোর্শেদ সাহেব, তাকে একটি রুম দেওয়া হয় ওই বাড়ির থেকে সবচেয়ে কর্নার রুমে। তো মোর্শেদ সাহেব এবং মোর্শেদ সাহেবের ফ্যামিলি ওই রুমে থাকার জন্য লাগেজ টাগেজ নিয়ে যায় এবং তারা 3 দিনের একটি ছোট্ট ভিজিটে যায় জায়গাটায়। তো সবাই একসাথে আড্ডা মেরে গুটিসুটি গুটিসুটি আড্ডা মারছে এবং উনি প্রচন্ড শীত ছিল, চারপাশে গাছগাছালি থাকার কারণে জায়গাটা একটু বেশি ঠান্ডা পড়ছে। তো সবাই মিলে ওই জায়গায় বসে আড্ডা মারছে, এমন সময় রাত তখন 9:30 বাজে। মোর্শেদ সাহেব এক প্রকার দৌড়ে সবার সামনে আসলো, কারণ একটু আগেই মোর্শেদ সাহেব এই আড্ডা থেকে উঠে ওয়াশরুমে গিয়েছিল এবং হঠাৎ করে দৌড়ে সবার সামনে আসলো এবং বললো, আল্লাহ আমি এটা কি দেখলাম। তো সবাই জিজ্ঞেস করছে কি হলো, যে আরে ফারুক ভাই, আপনার যে কর্নার রুম, সেই কর্নার রুমে আমি দরজা খুলে ঢুকে দেখি একটি মানুষ পড়ে আছে, রক্তাক্ত অবস্থা পড়ে আছে। আমি দরজা খুলে দেখি এরকম অবস্থা, আমি সাথে সাথে চলে আসলাম, চলেন তো একটু দেখি কি অবস্থা। তো সবাই কিন্তু এখানে যে 8-9 জন পুরুষ ছিল সবাই ওই বাথরুমে যায় এবং গিয়ে দেখে যে কোথায়, সবকিছুই তো নর্মাল। বলে না আমি ক্লিয়ার দেখলাম, আমি তো ঘুমন্ত অবস্থা না, ঘুম থেকে জেগে উঠিনি, আমি তো ওখানে গিয়ে দেখলাম একজন মানুষ পড়ে আছে। বলে এটা আপনার মনের ভুল হতে পারে। তো মোর্শেদ সাহেবের কথাটা কেউ ওরকম গুরুত্ব সহকারে দেখলো না, সবাই এসে সেই আড্ডায় আবারও শুরু করে দিল, কিন্তু মোর্শেদ সাহেব সেই আড্ডাতে প্রপারলি কথা বলতে পারছিল না। জাহিদ নামে একজন লোক আসে, সে ঘুমিয়েছিল, সে হচ্ছে সম্পর্কে ফারুক সাহেবের শ্যালক। তো জাহিদ সাহেব চিটাগং থেকে ডিরেক্ট মধুপুর আসে দেখে তাকে, সে অনেক টায়ার্ড ছিল, সে একটা রুমে ঘুমে রেস্ট নিচ্ছিল, হঠাৎ করে সে ওই আড্ডার মাঝখানে চলে আসে। বলে ওম আমি কি দেখলাম, এই মোর্শেদ ভাই দুলাম ভাই আমি কি দেখলাম এটা। বলে কি হয়েছে জাহিদ, তোমার কি হলো? বলে আমি রুমের মধ্যে ঘুমাইছিলাম, হঠাৎ করে ঘুম ভাঙলো, বাথরুমে গেলাম, বাথরুম দিয়ে দরজা লক করে মাথা ঘুরাতে দেখি একটা মানুষ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। ওই রুমটা ছিল ওই রুম থেকে অন্য রুমে, পাশাপাশি রুম হলে একটা কথা ছিল আসল ভাই, অনেক অন্য রুমে। তো মোর্শেদ সাহেব বলে যে কি বলো আবলতা বল কথাবার্তা। বলে হ্যাঁ, তখন ফারুক সাহেব বলে, তখন মোর্শেদ সাহেব একটু আগ্রহ পেয়ে যায় যে আমি যে ঘটনা দেখলাম সেটা আসলে সত্য। বলে না না না, অনেকবার আশ্বস্ত করার চেষ্টা করে, ভাই আমি এই বাংলো 1 বছর আগে বানিয়েছি, আমি প্রতি মাসেই বাংলোতে আসি, কোনো উল্টাপাল্টা হলে তো আমি বুঝতাম। অনেকক্ষণ আশ্বস্ত করার পর সবাইকে আবার ওই বারবিকিউ খাওয়ার দিকে নিয়ে যায়, এমন সময় ভিতর থেকে একটি মহিলা চিৎকার দেয়, উনি হচ্ছে মোর্শেদ সাহেবের স্ত্রী। দৌড়ে সবাই ঘরের কাছে যায় এবং মোর্শেদ সাহেবের স্ত্রী মানে ঘামতে ঘামতে কান্না করছে, এত শীতের মধ্যে মহিলা ঘামছে। দেখি কি হলো, বলে আমি রুমের মানে বাথরুম খুললাম এবং বাথরুম খুলে দেখি যে একটি হাত মানে ফ্লোর থেকে একটি হাত বেরিয়ে আসে এবং বেসিন থেকে অঝরে রক্ত পড়ছে। এইগুলি কি আমাদের মানে হ্যালুসিনেশন, এরকম কি আজও ঘটতে পারে? এটা তো রিয়েল, এটা আমার রিয়েল, মানে এখানে কেউ ঘুমন্ত অবস্থা নাকি স্বপ্ন দেখছে না, এটা কি হতে পারে? ওনারা সবাই মডার্ন ফ্যামিলির মানুষ, কিন্তু এসব জিনিস কখনো ফেস করবে কি কখনো চিন্তা করেনি। তো তিনজন এরকম মানে তিনজন এরকম ঘটনা ডিসক্রাইব করার পরে তাই সবাই ডিসিশন নেয় ওই জায়গা থেকে চলে যাবে এবং ফারুক সাহেবকে ফোর্স করতে থাকে যে আমাদেরকে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মোটামুটি সবাই গাড়ি নিয়ে যায়, তো ওনারা ডিসিশন যে না আমরা এখনই চলে যাবো। তো ফারুক সাহেব বলেন না আপনারা মানে কোনোভাবে আজকে রাতটা কাটান, ভোরবেলা যান, এখন তো অনেক রাত হয়ে গেছে, রাত্রে 10:11 বাজে। বলে না আমরা এখনই চলে যাবো। তো ওই দিন রাতটাতে আর কেউ ওখানে থাকলো না, যে কজন গেল ফারুক সাহেবের ফ্যামিলি ছাড়া বাকি সবাই ঢাকায় চলে আসেন, খালি ফারুক সাহেব আসেন, কারণ উনি প্রতি মাসে ওই জায়গায় যান রিল্যাক্স করবার জন্য। ওনার কাছে জিনিসগুলো বিশ্বাস হয় না, কারণ উনি অনেক একদম খুব ভালো পজিশনে, ব্যাংকের একটা ভালো পজিশনে আছে, প্লাস মডার্ন একজন ফ্যামিলি, ওনার এক ছেলে এক মেয়ে, ওনার বয়সও 50+। তো উনি এত কিছু চিন্তা করেনি যে আমার বাংলাতে এরকম হয় না, ধুর ভুয়া কথাবার্তা, এটা ওদের মনের ভুল হতে পারে। কিন্তু কথা হচ্ছে রাসেল ভাই, মনের ভুল তো একজনের হতে পারে, তিনজনের না। তো উনি ওই দিন ঘুমিয়ে পড়ে, পরের দিন রাতের ঘটনা, সবাইকে উনি ঢাকায় পৌঁছে দেন। তো উনি বাংলাতে থাকার পরের দিনের ঘটনা বলছি, রাত তখন 12টা বাজে, টিভি দেখতে দেখতে সবাই মানে রাত 12টা বাজে বাজিয়ে ফেলে, তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তো ছেলে মেয়ে যারা ছিল ড্রয়িং রুমে তারা ওখান থেকে তাদের নিজেদের রুমে চলে যায় এবং সে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। গভীর রাত, হঠাৎ করে ঘুম ভাঙে, ঘুম ভেঙে উনি ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুমে গিয়ে দেখে যে কেমন একটা মানে আতঙ্ক লাগছে এই বাসার ভিতরে, কিন্তু সে কিছু দেখছে না। সে দারোয়ানকে ডাকে, এই দারোয়ান সবকিছু ঠিক আছে? দারোয়ান বলে, স্যার সবকিছু ঠিক আছে। সে আবারও ঘুমিয়ে পড়ে, মানে আশ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাত ঠিক এক ঘন্টা উনি মানে ঘুমন ঠিক ঘুমিয়ে পড়েননি, কিন্তু দরজার সাউন্ডটা প্রপারলি পেলেন, মানে ওনার ঘুমটা অত গভীর ছিল না। দরজা খুলেই বলে, কে? ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে? দরজার ওই পাশ থেকে বলছে, স্যার খুলেন, আমি দারোয়ান। দরজা খুলে দারোয়ানকে বলে, কি হলো? যে স্যার আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান, আপনাদের সামনে বিপদ। বলে, মানে? বলে, স্যার দেখলেন না দুদিন ধরে কি হলো, কালকে গতকালকে কি হলো, চলে যান স্যার, থাকেন না। যে কি বলতো সাবল সাবল? বলে, স্যার হ্যাঁ আপনারা চলে যান। তো উনি ভিতরে গেলেন, ওনার ওয়াইফকে অনেক জোরে জোরে ধাক্কা দিয়ে উঠানোর চেষ্টা করলেন, কিন্তু ওনার ওয়াইফ জাগলো না। এরকম কি হয়, নিঃশ্বাস নিচ্ছে, লাংস প্রপারলি মানে বেদ মানে ঘুমাচ্ছে মানুষটা, কিন্তু উনি যাচ্ছে না। কারণ কি? ওনার মেয়ের ছেলে রুমে গেল, ছেলেকেও মানে এক প্রকার উঠে ফেললো ঘুম থেকে, মানে ঘুমন্ত অবস্থায় উঠে ফেললো, কিন্তু ছেলের চোখ খুলছে না ঘুম থেকে, কেউ যাচ্ছে না। উনি আবার দারোয়ানকে ডাক দিল, এই দারোয়ান এদিকে আসো, আমার কেউ যাচ্ছে না। কেন স্যার? বলে, এই তুমি না বললা বিপদ। বলে, কখন স্যার? আপনি স্যার অনেক টেনশন আছেন, আপনি গেট ঘুমান। বলে, তুমি নেই মাত্র এসে বললা আমাকে যে প্যাক করতে, এখনই চলে যাবো, এখনই চলে যেতে বললা। বলে, স্যার আপনি অনেক টেনশনে আছেন, আপনি গিয়ে ঘুমান। পরের দিন উনি রিস্ক না নিয়ে ঢাকায় চলে আসেন। রাসুল ভাই এক মাস পরে উনি খবর পায় যে ওনার যে দারোয়ানটা ছিল সেই দারোয়ানটা আর নাই, যেহেতু ওনার ওই বাংলোর দারোয়ান, এটা ওনার কর্তব্য, সে ঢাকা থেকে এক মুহূর্ত দেরি না করে মধুপুর চলে যায়। সেখানে গিয়ে দেখে মানে ডিফারেন্ট অবস্থা, পুলিশ সবাই মানে এলাকার লোকজন সব জড়ো হয়ে আছে। ঘটনাটা সিম্পল না। উনি জিজ্ঞেস করলেন কেয়ারটেকারকে, কি কি হয়েছে? কেয়ারটেকার বলল, স্যার আমি তো আপনারা তো ছিলেন মানে গতকালকে আমি গেছিলাম একটু বাড়িতে, বাড়ির থেকে আজকে সকালবেলা এসে দেখি দারোয়ান দরজা খুলে না, গেট খুলে না। আমি অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করার পরে মেইন গেট না খোলার কারণে দেয়াল টপকে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি স্যার এই লাশ পড়ে আছে। লাশটা এরকম, একটা দুই হাত ওনার মানে বডির সাথে দুটা হাত নাই, দুটা পা নাই, কিন্তু পা হাত পা গুলা বারান্দা পরে আছে আর পুরো ডেড বডিটা উপরে ভেসে উঠেছে। তো এই ঘটনা দেখার পরে এলাকার লোকজন উনি জড়ো করেন এবং মোটামুটি ফারুক সাহেব চিন্তা করে যে না, এই বাড়ি আর রাখা যাবে না, কষ্ট হলে এই বাড়িটা বিক্রি করতে হবে। তো এরকম ঘটনার চিন্তা করলো, কারণ উনি যখন এই বাংলোটা তৈরি করে তখন সাত পাকে বেঁধেই মানে হুজুর দিয়ে এনে মিলাদ করেই বাড়িটা তুলেছেন, এরকম সমস্যা থাকবার তো কথা না। তারপরে উনি ডিসিশন নেন, আমি বাড়ি বিক্রি করে দিব, এই বাংলো বিক্রি করে দিব। ওনার এই শখের বাংলো বিক্রি হয় 5 বছর পর। এখনো সেই হদিস পাইনি কেন ওই ঘটনাগুলো ঘটেছিল, তারপরও মাঝে মধ্যে তার চিন্তা হয়ে আসতে পারে। এই ছিল ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আলিফ। আমরা চলে যাবো একটা ছোট বিজ্ঞাপন বৃষ্টিতে, ফিরে আসবো একটু পরেই, এবং তারপর একটা রেকর্ডেড ফাইল আছে আমাদের কাছে, সেটা আপনারা শুনতে পাবেন। সো স্টে টিউনড ফর ইওর ফুড অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুড।
আমি ইকরা বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আজকে আমি আপনাদের সাথে যে কাহিনীটা শেয়ার করবো সেটি আমার লাইফে ঘটে যাওয়া একটি কাহিনী, যা ঘটার পরে আমার লাইফের প্যারানর্মাল স্টোরির প্রতি আমার চিন্তা ভাবনায় পাল্টে গেছে, কারণ আগে আমি এগুলোতে মোটেও বিশ্বাস ছিলাম না। তো মেনলি নিতে আসি, 2013 সালের নভেম্বর মাসের দিকে আমরা বাসা চেঞ্জ করি, অ্যান্ড ক্যান্টনমেন্ট সংলগ্ন মিরপুরের একটি এলাকায় আমরা বাসা নেই। তো আমাদের এলাকাতে ছিল এমন যে আশেপাশের বাসাগুলি বেশ পুরানো, আর আমাদের বাড়িতে ছিল নতুন। তো আমরা বাসায় উঠি, বলে রাখা ভালো যে আমাদের আমাদের পরিবারে আমি আর আব্বু আম্মু এটা আমার ভাইয়া আর আমি একা রুমে শুতাম। তো ফার্স্ট কয়েকদিন বাসায় ওঠার পর আমি যেটা খেয়াল করি যে আমার এত ঘুম আসতো না। অ্যান্ড আমার আগে আমি অনেক আগে আগে ঘুমিয়ে পড়তাম, কিন্তু এই কয়েকদিন আমার ঘুম আসতো না। তো আমি বিষয়টা কারোর সাথে শেয়ার করি না, আর আমি জানতে পারি যে সবাই ঠিক মতো ঘুম আসছে, কিন্তু আমার এমন হচ্ছে। তো আমি ভাবি যে হয়তো বা পরিবেশের পরিবর্তনের কারণে এরকম বিষয়টা হচ্ছে। তো একদিন এটা এমন হয় যে আমি রাতে শুয়ে আছি, আর আমার মনে হলো যে আমার পাশে এসে কেউ বসলো। আমি তখন ভাবলাম যে আমি কি রুমে দরজা লাগাই নেই, তাহলে কি হলো? আমরা বলি যে হয়তো বা লাগাই নেই, ভুল হয়েছে। তো আমি পাশে ঘুরে তাকাই, দেখি যে সেখানে কেউ নাই। তো আমার জিনিস অনেক অবাক লাগলো, কারণ আমি পুরো ফিল করতে পারলাম যে পাশে এসে কেউ বসছে। তো এরকম অনেক অদ্ভুত কাহিনী ঘটতো, কিন্তু আমি এগুলোকে বেশি একটা আত্মা দেই নেই। একদিন যেমন আমি গান শুনছি, গান শুনতে শুনতে আমি জানলার কাছে আসার পরে আমি দেখলাম যে আমার আমার জানলার পাশেই পাশের বাসার ছাদ, তো এখানে দেখলাম যে একটা মহিলা দাঁড়িয়ে আছেন, সাদা শাড়ি পরে আমার দিকে তাকা আছে। তো এত রাতে আমি ভাবলাম যে কিভাবে সম্ভব, 2-2:30 মতো বাজে। তো আমি ভাবলাম যে দরকার আছে কোনো বাসার বাসার, তো আমি পর্দাটা লাগিয়ে আমি সরে গেলাম ওখান থেকে। তো এরকম হতো, তো মাঝে মধ্যে এমন হতো যে আমি শীতের সময় তো ফ্যান ট্যান অফ থাকতো, আমি রাতে শুয়ে আছি আর আমার মনে হচ্ছে যে আমার পাশে কোনো একটা সাউন্ড হচ্ছে, তো আমি সাউন্ডটা শুনতাম। এটা এমন ফিল হতো যে পানিতে কোনো কিছু ফেললে, অনেক উপর থেকে কোনো কিছু ফেললে যেরকম একটা সাউন্ড হয়, সেরকম সাউন্ড একদম ক্লিয়ারলি অ্যান্ড কন্টিনিউসলি হতে থাকতো আমার কানের পাশে। বাট আশেপাশে কোনোখানে না, আমার ওয়াশরুমের ট্যাপ চলছে এমন এমন কিছুই না, আমার কানের পাশে এটা হতো। আর এটা হইলে এমন পাশে একটা স্মেল আসতো যে ডাস্টবিনে কোনো পশু পাখি মরে পচে থাকলে যে আমার কাছে স্মেল আসে, জঘন্য একটা বিশ্বগন্ধ ওইটা আসতো। তো আমি এটা এইটা অনেকদিন ফেস করছি আর আমার অনেক খারাপ লাগতো জিনিসটা। তো এরকম হওয়ার পরে আমি এগুলো ইগনোর করার চেষ্টা করতাম, আমি আমি মানতাম না যেমন কোনো এটা কোনো খারাপ কিছুর জন্য হচ্ছে। তো একদিন আমার কি হলো, রাত্রেবেলা আমার ঘুম আসছে না, তো আমার পানির পিপাসা লাগলো। তো আমি বাইরে পানি খেতে নামার জন্য খাটের থেকে নামলাম। তো ওই দিন হঠাৎ আমি বুঝলাম না, আমি নাম খাটের থেকে নামার পরে আমার পায়ের নিচে মনে হচ্ছে যে হাড় কোনো কিছুর, মানে আমি ফ্লোরে পা দিচ্ছি না, আমি কোনো কিছু হাড্ডি গুড্ডির উপর পা দিচ্ছি, এরকম লাগছিল। আমার জিনিসগুলো অনেক বেশি লাগতেছিল, কিন্তু আমি তাকানোর পরে দেখি যে সেখানে কিছুই নেই। আমি তো এইটা আমি ভাবলাম যে হয়তো বা ভুল ধারণা আমার। তো আমি দরজা খুললাম, দরজা খুললে আমি যে রুমের থেকে বের হতে যাবো, সেই সময় আমার মনে হলো যে আমি অনেক জোরে কিছু একটা সাথে ধাক্কা খেলাম। তো আমি বুঝলাম না যে আমি কিছু সাথে ধাক্কা খেলাম। তো মনে হলো যে ওখানে একটা মানুষ ছিল, বাট আমি তাকিয়ে দেখি যে দেয়ার ইজ নো ওয়ান। তারপরে আমি টেবিলের দিকে আগানোর সময় দেখি যে টেবিলের এখানে একটা মানুষ অলমোস্ট 6-7 feet মতো এরকম হবে দাঁড়িয়ে আছে, অ্যান্ড হোয়াইট কালারের ড্রেস পরা, এতটুকু বুঝতে পারছি আমি। এরপরে আমি ভাবলাম যে আমার বাসায় তো এরকম কেউ নাই, তাহলে কি আসলে আমি লাইট জ্বালালাম কিন্তু ওখানে কেউ নাই। তো আমি জিনিসটা খুব ভয় পেলাম, কারণ আমি স্পষ্ট দেখছি সেখানে কেউ আসে। এরপরে আমি লাইটটা অফ করে রুমের ভিতরে ঢুকে যেতে গেলাম, আমি পানি খাই নাই। তবে রুমের ভিতরে ঢুকতেছি এমন সময় আমার ঘাড়ে পেছনে হাত রাখলো অনেক জোরে, অনেক ব্যথা পাইছি আমি, মনে হলো অনেক শক্ত একটা হাত। দেখার পরে আমাকে বললো যে এখানে এসেছিস কেন? তো আমি জিনিসটা এত পরিমাণে ভয় পেলাম, গলাটা আমার কাছে মন ছিল না, এটা মানে ফিমেল আর মেল আমি বুঝলাম না। তো এরপরে আমার মাথায় কোনো কিছু কাজ করছে না, আমি সেন্সলেস হয়ে ওখানে পড়ে গেছি। তো পরের দিন আমার আম্মু ফল ধরে নামাজ পড়তে ওঠার পরে আমাকে দেখে যে আমি দরজার সামনে সেন্সলেস হয়ে পড়ে আছি। তো ডাক্তার ডাকা হলো, ডাক্তার ডাকার পরে ডাক্তার বললো কিছু ওষুধ দিলো, আমি বললো যে মেন্টাল কোনো একটা প্রেশারের জন্য এরকম হয়েছে। তো আমি সবার সাথে কাহিনীটা শেয়ার করলাম, সব প্রতিদিনের কাহিনী শেয়ার করলাম। তো কেউ বিশ্বাস করতে চাইলো না, অনেকটা আমাকে সান্ত্বনা দেওয়ার মতো হুজুর ডাকা হলো, যে যাতে হুজুর এসে বলতে পারে যে না এমন কিছুই না। তো হুজুর এসে বললো যে এখানে আমাদের বাসার প্রতি একটা কোনো কিছু অনেক খারাপ কিছুর একটা ভর আছে, আর সেইটা আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, অ্যান্ড স্পেশালি আমার রুমে সেটা আছে, অ্যান্ড আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, না আমি ইগনোর করেছি দেখে এটা ওই দিন আমার উপরে অনেক খারাপভাবে অ্যাটাক করার চেষ্টা করে। তো এটা বলার পরে হুজুর আর কিছু বলে নাই, অ্যান্ড বলে যে তার যত শীঘ্রই সম্ভব বাসাটা চেঞ্জ করার জন্য। তো আমার আব্বু এলাকার লোকজনের সাথে কথা বললো, কেয়ারটেকারের সাথে কথা বললো, তো জানা গেল যে ওই এলাকাতে এলাকায় আগে বিহারি আর পাকিস্তানিরা থাকতো। তো ওরা আগে লোকজন মেরে মেরে ওখানে একটা কুয়া ছিল, ছিল একদম আমাদের বাসার নিচে, একটা কুয়া ছিল আর সেখানে ফেলা হতো। তো 1972 সালের দিকে ওখানে অনেক হাড্ডিগুড়ি পাওয়া গেছে। তো এরপরে আর ওইখানে কোনো বাসা হয়নি, জমিতে ফাঁকা ছিল। কয়েক বছর আগে আমাদের বাড়িওয়ালা ওইখানে একটা আমাদের বাসাটা বানান আর সেখানে আমরা ছিলাম। আর আমাদের রুমের উপরে স্পেশালি, আমার রুমের উপরে স্পেশালি এগুলার অনেক সমস্যা ছিল, আর এই জন্যই ওই এলাকার অন্যান্য লোকরা ওখানে বাসা বানান নাই। তো এরপর আমরা জানার পর আমরা বাসা ছেড়ে চলে যাই। আর এটাই ছিল আমার কাহিনী আসল ভাইয়া। থ্যাংক ইউ।
সময় রাত 1:23 যতক্ষণ একটা অডিও টিপ শুনলাম আমরা, এবং আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। অলরেডি বেশ কিছু SMS আমি দেখতে পাচ্ছি, আমাদেরকে SMS করেছেন নিহাদ এবং SMS করেছেন ইমন, লিখেছেন হ্যালো রাসেল ভাই কেমন আছো, আমি তোমাদের নতুন, আচ্ছা তিনি নতুন আমার সাথে জয়েন করেছেন। সমীর আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মিলি, এবং আমাদেরকে SMS করেছেন সবাই দেখতে পাচ্ছি আলবিন, SMS করেছেন আমাদেরকে ইমরান এবং শাহিন, এছাড়াও রনি আমাদেরকে মুগ্ধাপাড়া থেকে SMS করেছেন, ডিজে ভূত আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে রবিন রাজশাহী থেকে, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি টুকু, এছাড়া আমাদেরকে সরল মিরপুর থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এহসান, আয়ন, রোহান, রাফি, এরা সবাই, এবং রনি আমাদের সিলেট থেকে SMS করেছেন এবং হসপিটালে তিনি মুহূর্তে আছেন, তারপরে ভূত আছেন শুনছেন। কুর্তি তানভীর আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে প্রিন্স আরমানি টোলা থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন বাবু খুলনা থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন শাকিল রাজশাহী থেকে, আমাদেরকে SMS করেছেন শাকিল, অভিযোগ করেছেন যে অভিযোগটা আমি এর আগেও পড়েছি, আমাদেরকে রুবেল SMS করেছেন ম্যানন সিং থেকে, SMS করেছেন আমাদেরকে নাহিদ, SMS করেছেন আমাদেরকে আরিয়া চট্টগ্রাম থেকে, রসুন আমাদের SMS, আচ্ছা রেসুন আমাদের SMS করেছেন, SMS করেছেন জিহাদ মানিকনগর থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন হামিদ, আমাদেরকে SMS করেছেন মহান ম্যানন সিং থেকে, ডার্ক সোল আমাদের SMS করেছেন টাঙ্গাইল থেকে, আমাদেরকে এছাড়াও অপি মিরপুর 14 থেকে SMS করেছেন, বাবা মা এবং ভাইয়া সবাই মিলে তারা ভূত আছেন শুনছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শান্ত, এছাড়াও আমাদের SMS করেছেন ফাহিম, মুমু কাফুল থেকে আমাদের SMS করেছেন, SMS করেছেন নিমাত, এছাড়াও মান্না আমাদের SMS করেছেন, SMS করেছেন শাকিল নরসিংহ থেকে, আমাদেরকে দেখতে পাচ্ছি SMS করেছেন, এছাড়াও আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনি যে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী লোকের কাছে, পরবর্তী ঘটনায়। আপনার নামটা বলবেন, আপনার পরিচয় দেবেন, এবং তারপর আপনার ঘটনাটা প্লিজ শুরু করবেন।
হ্যালো, হ্যালো, হ্যালো ডিয়ার এসি, আমি রবিন বলছি, কিলগাঁও তালতলা মার্কেট থেকে এসেছি। তো আজকে আমি যে কাহিনিটা বলবো, এটা গত বছরে আমার কাছের একটা ফ্রেন্ড নাম তার আরিফ, ওর চাচা গত বছরে মারা যায়। তো লাস্ট নিয়ে যেতে হবে আমাদেরকে কুমিল্লা। তো আমরা যাই একটা ট্রাক ভাড়া নিই, তো ট্রাকে ওরা আব্বু আম্মু ওর চাচা যারা আছে সবাই ওই ট্রাকে উঠে, আমি আরিফ আর লিমন আর আমার পুতি তারা একটা গাড়িতে। তো আমরা যাই কুমিল্লা, যাই যে যাওয়ার পথে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের যেতে যেতে প্রায় বিকাল হয়ে যায় আমরা সন্ধ্যার দিকে। তো আমরা ঢাকা থেকে আমরা একটা জানাজা পড়ে যাই, এটা হচ্ছে ঢাকা যে আত্মীয় স্বজন ছিল তারা একটা জানাজা দিই, আর বাড়িতে যারা জানাজা হয় মোট দুইটার। তো যাক, ওইখানে একটা অসুবিধার কারণে লাশ দাপন দিতে একটু লেট হয়ে যায়। তো লাশ দাপনের কাজ শেষ হতে 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 প্রায় 7:30 হতে পারে, আমরা 9টার দিকে রওনা দিই। তো ওদের আব্বু আমাদেরকে আশ্রয় দিতে চাচ্ছিল না, আমরা খুব রিকোয়েস্ট করে বললাম যে আমাদের খুব যেতে হবে, ইমার্জেন্সি কাজ আছে। তো আমরা রওনা দিই, তখন বেজে মাত্র 9টা। তো আমরা যখন রওনা দিই গাড়ি, যখন আমরা বাড়ি থেকে বের হই, একটু পরে আমরা দেখি যে প্রায় 7 ফুট লম্বা, মানে এরকম হবে 6.5-7 ফিট লম্বা এরকম একটা লোক আমাদের রাস্তার অপর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার মানে পিছন সাইডটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সামনে কোনো সাইড দেখতে পাচ্ছি না। তো আমরা আমার ফ্রেন্ডকে বলি যে তুমি কি কিছু দেখছো, ও বললো যে যাই দেখছো চুপ থাকো, কোনো কিছু বলার দরকার নেই, এরকম অনেক কিছু করতে পারে, তো শুধু সামনের দিকে তাকিয়ে থাকো আর কোনো কিছু বলার দরকার নেই। তো আমরা সামনের দিকে যাই, আসলেই আমরা যখন যাচ্ছি তখন আমরা দেখি মানে এরকম আমাদের অনেকগুলি সামনে দেওয়া, হঠাৎ করে একটা বিড়ম্ব দেয়, তারপর কিছু মানুষ দেখি আমরা যেগুলি মানে দাঁড়ায় থাকে, লড়ে না, শুধু
দাঁড়ায় থাকে সাইড দানা, তার ভিতরে আমরা কিছু দূর সামনে আগানোর পর আরেকটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই যেটাতে, এটা হচ্ছে একটা লোক রাস্তার এক সাইড দিয়ে হাত ইশারা দিয়ে আমাদেরকে গাড়ি থামাতে বলে। আমি ফ্রেন্ড তো বলে যে গাড়ি থামাও, তো বললো যে না গাড়ি থামানো যাবে না, এখানে কোনো অসুবিধা হতে পারে তো গাড়ি থামানো যাবে না। আমি বললাম যে না ওই লোকটা হয়তো কোনো বিপদে পড়ছে, গাড়িটা থামাও। তো বললো যে না তুমি চুপ থাকো আমি গাড়ি থামতে। তো উনি ওই ওইভাবে যেভাবে হাতটা রেখেছিল ঠিক ওইভাবেই হাতটা রেখেছে, তো আমার ফ্রেন্ডটা গাড়ি থামালো না। নেক্সট স্টেপ আমরা একটা ব্রিজ পার হবো, তো ব্রিজের একটা একদম মিডল পয়েন্টে মানে আমাদের ডাইন সাইডেরও জায়গা নেই বাম সাইডেরও জায়গা নেই, যদি আমরা গাড়িটা দিয়ে আগাই তো ওই লোকটার শরীরে লাগবে মাস্ট। তো আমার ওই ফ্রেন্ড আবার খুব পাকা ড্রাইভার ছিল, তো হরেন দিচ্ছে ওই লোকটা সরছেই না কিছুতে। কিন্তু ভাই সবচেয়ে একটা অবাক করার বিষয় হলো যে আমাদের গাড়ির যখন হেডলাইটের আলোটা যখন ওনার উপরে পড়ে, ওনার ব্যাক সাইডে যে একটা শ্যাডো থাকবে ওই শ্যাডোটা ছিল না। তো আমি ফ্রেন্ডকে বলি যে বন্ধু এটা তো মানুষ নাই, এটা হয়তো বা কোনো একটা খারাপ কিছু হবে, তুমি এর উপর দিয়ে চলে যাও। তো বলো যে তুমি নাকি পাগল নাকি, একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, সামনে হচ্ছে নদী, যদি ব্রিজ ভেঙে পড়ে যাই। তো আমি বললাম যে তাহলে তুমি এখন কী করবো, এখন তো সামনে আগানো যাচ্ছে না, লোকটা তো সরছে না। তো বলো যে বাবা তুমি তাহলে চুপ করে বসে থাকো, আল্লাহরে ডাকো আর বাবাকে রান করছে। তো অনেক কষ্ট করে আস্তে আস্তে করে গ্লাস দুসারে গ্লাস ভেঙে দিয়ে তারপরে আস্তে আস্তে বের হলো, তো এখানে কোনো সমস্যা হয়নি। তো মানে ওরা আমাদের ভয় দেখানোর চেষ্টা করলো কিন্তু আমাদের কোনো এমনিতে কোনো ক্ষতি করেনি। তো আমরা যাই একটা বাজারের এলাকায় যাই, ওইখান থেকে আমরা এক প্যাকেট ভাঙছি সিগারেট নিই। তো সিগারেট নিয়ে আমরা উঠি, তো মানে আমরা সিগারেটটা নিলাম এই কারণে যে মানে জাস্ট ধরিয়ে রাখবো এটা, জাস্ট আমরা যাতে ভয় পাচ্ছি আগুন দেখলে নাকি ওই খারাপ কোনো কিছুগুলো আমাদের কাছে আসবে না, এর জন্য আমরা ওই আগুনটা জ্বালায় রাখার চেষ্টা করতেছি। তো আমরা যাই, আল্লাহর মতো কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে আমরা একটা পাম্পে যাই গ্যাস নিই, গ্যাস নেওয়ার পর আমরা ওনাকে বললাম এই ধরনের কাহিনী। তো ওনারা বললো যে আপনারা লাস্ট থেকে আসছেন, আপনারা গোসল করে আসলেন না কেন? তো আমরা বললাম যে শীতকালে আমরা কীভাবে গোসল করি? তো বললো যে এই টাইপের আপনারা কিছু সুরা টুরা পরে আপনারা যা পারেন আল্লাহর নাম নিয়ে আপনারা যেতে থাকেন। তো আমরা যাচ্ছি। তো আমাদের এখানে আরেকটা কথা বাকি আছে, এটা হচ্ছে যে এখানে কুমিল্লার থেকে আসতে কিন্তু দুইটা রাস্তা, একটা হচ্ছে শর্টকাট রাস্তা, ওই রাস্তাটার নামটা আমি সঠিক মনে নেই, আরেকটা হচ্ছে যে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিক দিয়ে শর্টকাট যেটা দিয়ে আসা যায়, এটা দিয়ে যদি আমরা আসতে যাই এখানে হচ্ছে ডাকাতের ভয়, আর ক্যান্টনমেন্ট দিয়ে এটা এখানে অনেক গাড়ি ঘোড়া যায়, এখানে আর কোনো সমস্যা হয় না। তো আমরা ওই লং যেহেতু রাত্রে আমরা ওই লং পথটা বেছে নেই, ক্যান্টনমেন্ট দিয়ে আমরা আসি। তো এখান থেকে আসি ভাই, আমরা খুব গাড়ি আসতে চালাচ্ছিলাম কারণ রাত্র তখন বাজে দশটা আপ, এখানে ট্রাকগুলো চলছিল, ট্রাকগুলো খুব স্লো, একটা পর একটা ট্রাক আমরা ট্রাকগুলো ওভারটেক করতে মানে অসুবিধা ছিল আর কি। আমরা যেহেতু এত ভয় পাচ্ছি সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, তো এখানে মেইন রাস্তায় কোনো প্রবলেম হয়নি। তো আমরা যাচ্ছি যাচ্ছি খুব ভালোভাবে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমরা দুজন একসাথে যে জিনিসটা দেখতে পেলাম যে এটা হচ্ছে একটা ওই ম্যাগনার যে টোল ব্রিজ, এই টোল ব্রিজটা আমরা দেখতে পাই। তো ওইখানে টোল ব্রিজটা দেখে ওই টোল ব্রিজের দুইটা রাস্তা, একটা হচ্ছে বামে আর একটা হচ্ছে সোজা। তো বামে দিয়ে কিছু ট্রাক আমরা দেখি আর সোজা একটা বাস যায়। তো আমরা ভাবলাম যে আমরা তো যেহেতু বাম সাইডে ছিলাম, তো ট্রাকের পিছনে পড়লে আমাদের লেট হয়ে যেত, তো আমরা ডান সাইডে নেই। ডান সাইডে আমরা নিতেই একটা বিকট শব্দ, তখনই আমাদের মানে আসলে সেন্সটা ফিরে আসে, দেখি যে কিচ্ছুই না, সামনে একদম ফাঁকা আর কিছু ট্রাক সামনে। আমাদের তখনই সেন্সটা আসে যে এটা কোনো টোল না, আমাদের গাড়িটা বেশ কিছু অংশ মেরে খায়। তো আমরা যাক চলতে থাকি। তো আমরা এলাকায় আমরা আরো আস্তে গাড়ি চালাই। তো আমরা যখন বাসা আসি তখন রামপুরা গাড়ি রেখে আমি যাই বাসায়, আমার বাসা তখন আমার রাত বাজে আড়াইটার ওপরে এরকমই হবে। তো আমি আম্মু আমাকে বললো যে তুই লাশ দেখে আসো বা লাশ দাপন করে আসছো, তুই এখন গোসল কর, গোসল করে তারপর শো। যেহেতু শীতকাল ছিল আর পানিও গরম করতে অনেক সময় লাগছিল, তো আমার শরীর খুব টায়ার ছিল, তো আমি পানি গরম করতে মনে করে বললাম যে না কিছু হবে না আমি সকালে গোসল করবো। তো আমি যখন রাত্রে ঘুমাই, ঘুমাতে যাওয়ার সময় আমি ভাবলাম দেখলাম যে আমি জাগ না, মানে আমি একদম জাগ না, কোনো কিছুই না। কিন্তু তারপরে দেখি আমার পুরো শরীর হাত পায় কিসের জন্য একটা ভর করে, মানে হাত পা আমাকে জাপতে মেরে ধরে রাখছে। আমি সিগনালের চেষ্টা করতেছি কিন্তু আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছে না, আমি লড়তে পারতেছি না। তারপর এরকম মানে কত সেকেন্ড খুঁজছি এটা আমি সেরকম তো মনে, কিন্তু আমার দম একদম পুরো বন্ধ হয়ে রাখছে এরকম অবস্থা। তো এই ছিল হচ্ছে আমার কাহিনী। তো এর বিষয়ে আমি এটি আমার সবচেয়ে ভয়াবহ কাহিনী। এটা হচ্ছে
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি আপনাদের কাছে ঘটনা এবং এসএমএস নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সব সময় রেডিও ফুর্তি ঘুরিতে। সময় রাত 1:36 আমি রাসেল আছি সাথে এবং একটার পর একটা আমরা ঘটনা শুনছি, আপনাদের এস এম এস পাচ্ছি। রিয়া আমাদের এস এম এস করেছেন এবং বসুন্ধরা থেকে এস এম এস টি পাচ্ছেন তিনি এবং তিনি বলছেন থ্যাংক ইউ জানাই তাদের যারা ঘটনাগুলো জানিয়ে ভূত এসএমকে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, আমি এস এম এস টি খুব বেশি পড়তে চেয়েছি এবং আমিও সত্যি একই সাথে সবসময়ের মতো এখনো তাদের ধন্যবাদ জানাই, যাদের কারণে ভূত এসএম এখনো পর্যন্ত আপনাদের সামনে আসতে পারছে এবং ভূতাসন আপনাদের জন্য হাত ধরে এগিয়ে যাচ্ছে। আমাদেরকে এস এম এস করেছেন রাজ বরিশাল থেকে, এছাড়া আমাদের মোহাম্মদ সম্রাট ঢাকা থেকে এস এম এস করেছেন, জিত আমাদের বিএম কলেজ থেকে এস এম এস করেছেন, লিখেছেন আই লাভ, ভূতাসন রাব্বানি জুয়াইন থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে নোমান ম্যানন সিং থেকে, প্রিন্স আর্মানিকোলা থেকে আমাদের এস এম এস করেছেন, ফুটি আসাদুল আমাদের ম্যানন সিং থেকে এস এম এস করেছেন, রাব্বানি আচ্ছা রাব্বানি টা এস এম এস আমি করলাম একটু আগে, ল্যারি আমাদের এস এম এস করেছেন, ল্যারি বিক্টর, এবং গ্রামের ঘটনাগুলো বেশি ভালো লাগে তার কাছে সেটা তিনি জানিয়েছেন, অ্যামেজিং ইয়াসিন এস এম এস করেছেন আমাদেরকে, ত্রিপুরা আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এম ডি নাহিদ যাত্রা বাড়ি থেকে, আমাদেরকে এছাড়া এস এম এস করেছেন অনিক, লিখেছেন ভূতাসন তিনি অনেক বেশি পছন্দ করেন, আলী যশোর থেকে আমাদের এস এম এস করেছেন, নার্গিস চট্টগ্রাম থেকে আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরিফিন, এবং তিনি বলছেন যে তার এস এম এস করতে কিন্তু তিনি এটুকুই এস এম এস করেছেন, এইচ নোমান আমাদের এস এম এস করেছেন নেত্রকোনা থেকে, এস এম এস করেছেন তিনি, তারা তিন ফ্রেন মিলে ভূতাসন শুনছেন সেটাকে তারা জানিয়েছেন, জ্যোতি আমাদের এস এম এস করেছেন বগুড়া থেকে, এস এম এস করেছেন মুন ঢাকা থেকে, এছাড়াও আমাদের এস এম এস করেছেন মহারাজ আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও টুটুল এম ডি নাহিদ আমাদের এস এম এস করেছেন, আরো অনেকে এস এম এস করেছেন, আপনি যদি এস এম এস করতে চান তাহলে এস এম এস করুন, মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস লিখুন আপনার নাম, স্পেস লিখুন আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের আপনি ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে চান আমাদের সাথে তাহলে চলে যান www.facebook.com/radiofurti, আর যদি আপনি চান আমাদেরকে ইমেল করবেন এবং ইমেল করে আপনার ঘটনা পাঠিয়ে দেবেন তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনার মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম এর ওয়েট রেডিও ফুর্তি ডট এফ এম, উইচ ইস DHWTFM @RADIOFORTI.FM। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আবারও ফিরে যাচ্ছি ঘটনায়। আমাদের সাথে রয়েছেন আরও একজন অতিথি, তার কাছে তার জীবনের ঘটনাগুলো শুনবো, তবে সবার আগে জানতে চাইবো আপনার পরিচয়।
ধন্যবাদ রাফিল ভাই, আমি শোভন দেবনাথ, আমি আসছি মহাগড়ি থেকে এবং আমার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার সাতকুলা গ্রামে। আমি আমার ছোটোবেলায় একটা গল্প সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি ক্লাস 7 যখন পড়তাম তখন আমি রাত 12টার দিকে দাঁত ব্রাশ করতে বাইরে যেতাম রাতের খাবার খাওয়ার পর, প্রতিদিনের মতো সবার সাথে রাতের খাবার শেষ করার পর আমি বাইরে যাই দাঁত ব্রাশ করার জন্যে। আমি বলে রাখা ভালো যে আমার বাড়ির পাশে একটা বাড়ি রয়েছে এবং ওই বাড়ি ঢোকার সময় দুই পাশে ঘন ঝোপঝাড় রয়েছে এবং ওই ঘন ঝোপঝাড় থাকার কারণে ওই ভিতর দিয়ে যাওয়ার সময় রাত্রেবেলা খুব ভয়ের মতো অবস্থা তৈরি হতো। এখন ওই দিনও আমি ওই একই রকম ভাবে ওই বাড়ির ঢোকার জন্যে দাঁত ব্রাশ করতে করতে হাতে একটা টর্চ নিয়ে যাই এবং ওই দিন যাওয়ার সময় আমি লক্ষ্য করি, ভিতর দিয়ে যাওয়ার সময় আমি লক্ষ্য করতে থাকি যে কিছু একটা হঠাৎ করে নড়ে উঠলো জানো বাগানের ভিতর দিয়ে। তখন আমি দেখতে পাই যে কেউ একটা যেন সাদা শাড়ি পরা আমার দিকে যেন তাকিয়ে আছে এবং আমি তাকিয়ে দেখি যে সে আমার দিকেই তাকানো এবং আমি তখন আমার টর্চটা জ্বালাতে যাই। টর্চটা জ্বালাতে গেলে আমি দেখতে পাই যে আমার টর্চ তখন আর জ্বলতেছে না কিন্তু সেই মহিলাটি আমার দিকে যেন অগ্রসর হচ্ছে আস্তে আস্তে। এই অবস্থায় আমি আবারও আমার টর্চটা অন করতে চাই কিন্তু আমার টর্চটা তখনও জ্বলে না, যার কারণে প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং আমি যখন দেখি যে তারপর ওই মহিলাটি আমার দিকে যেন আরো এগিয়ে আসছে। মহিলাটি কাছে আসার পর আমার তার ফেসটা দেখতে পাই এরকম যে ধোঁয়াশা মতো অবস্থা এবং তার চোখগুলো দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে এরকম ভাবে। এবং তার নিচের দিকে আমি দেখতে পাই না, যার কারণে আমি ওইটার সামনে দিয়ে দেখার পর আমি সাধারণত প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং আমার সেন্স ওখানেই হারিয়ে ফেলি। আমি 2-3 ঘন্টা পর সবার কাছ থেকে শোনা যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, এবং অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সবাই 2 ঘন্টা পর আমাকে প্রায় খুঁজে খুঁজতে খুঁজতে যে ওখানে পাইছিল, এবং আমি কাদার পাশে পড়েছিলাম, আমার চারিদিকে কাদা লাগানো ছিল, যার কারণে আমার অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল। এবং তখন আমাকে স্যালাইন দেওয়া হয়েছিল, স্যালাইন দেওয়ার পর আমার জ্ঞান ফেরে, জ্ঞান ফেরার পর সবার কাছে শুনতে পাই যে আমি ওখানে পড়ে গেছিলাম, কিন্তু সবাই অনেক ডাকাডাকি করার পরেও কেউ আমাকে খুঁজে পাচ্ছিল না। তো এক পিসি আমাকে দেখতে পাই যে ওই অবস্থায় আমি পড়ে আছি এবং আমার হাতের লাইট ওখানে ভাঙা অবস্থায় পড়ে আছে। তখন আমি তারপর সবার সাথে বলি যে আমি এই অবস্থায় এরকম দেখছি। সবাই তখন ওখানে যেয়ে দেখে ওই রাত্রিবেলা যেই, সেখানে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু পূর্ণিমার আলো ছিল এবং কিছুই সেখানে ওরকম কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু আমি সবাইকে বোঝাতে চাইছি যে এটা যে সামনে থেকে ফেস না করা গেলে, আসলে ভয়ের কিছু যদি কেউ সামনে থেকে রিয়েলি না ফেস করে তাহলে সে বুঝতে পারবে না ব্যাপারগুলো কতটা ভয়ানক হতে পারে। আমি দেখার পর, ওই অবস্থায় দেখার পর আমি কয়েকদিনও ওই অবস্থায় খুব দুর্বল শরীর নিয়ে কাটাই এবং আমার অনেক জ্বর আসে। তারপর আমি আস্তে আস্তে ভালো হয়ে উঠি।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। একে একে সব ঘটনাই আমরা শুনে ফেললাম। আমাদের কাছে বেশ কিছু এসএমএস রয়েছে। রনি খান যশোর থেকে আমাদের এসএমএস করেছেন, আই লাভ ভূতের স্বামী লিখেছে যে ভালো লাগছে। অভি আমাদের এসএমএস করেছেন, অন্ধকার রুমে শুনছেন ভয় লাগছে। রাহাত আমাদের লিখেছেন ম্যামন সিং থেকে। এছাড়াও রোজ আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন শুভ। এছাড়াও আমাদের কবি নেত্রকোনা থেকে এসএমএস করেছেন সাইফুল ইসলাম। ধামলাই থেকে আমাদের এসএমএস করেছেন রনি খান, এসএমএস পড়লাম। স্বপন আমাদের এসএমএস করেছেন, স্বপন সোনিয়া মংলা বাগেরহাট থেকে। এছাড়া আমাদের হৃদয় এসএমএস করেছেন, এসএমএস করেছেন রাজু আরমানি টোলা থেকে, এবং তিনি বলছেন রাসেল ভাই আজকে আমার ফার্স্ট কাহিনী ভালো লেগেছে। আমাদেরকে শুভ এসএমএস করেছেন এবং ভালো লাগছে এই জন্য ভূত এফএম শুনি। আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো বলেন। আমাদেরকে আরো অনেকে এসএমএস করছেন এবং আমি জানি যে অনেকে এসএমএস আমি করতেও পারি। মনীষা আমার মুক্তা, অবিতা, প্রসঞ্জিৎ খিলক্ষেত থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়া আমাদের আর যে পয়সল এসএমএস করেছেন খিলকাও তালতলা থেকে। হাবিব আমাদের এসএমএস করেছেন, থ্যাংকস টু ভূত এফএম এর সকল উদ্যোক্তাদের, এরকম একটা উদ্যোক্তাদের যারা আমাদের মতো সকল রোমাঞ্চ প্রিয়দের আনন্দ দিয়ে যাচ্ছে। আমাদেরকে সেলিম সরকার এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে। আর আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, সেই সমস্ত সাহসী মানুষদের যারা এত রাত্রে জেগে ভয় পাওয়ার জন্য বসে আছেন। আসিফ খান আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মুকিত খান সিলেট থেকে। স্বপ্নপুরী আমাদের এসএমএস করেছেন, স্বপ্নপুরী ফ্রম মিরপুর, এবং তিনি বলছেন খুব ভয় লাগছে। সুপ্তি বগুড়া থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্স বাগেরহাট থেকে। এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি পিন্টু এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন কামরুল যশোর থেকে। এছাড়া আমাদেরকে আবির এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে, আমাদেরকে এসএমএস করেছেন ফায়েজ সুমন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, আচ্ছা, এবং ফায়েজ সুমনের ভয় লাগছে না সেটা তিনি জানিয়েছেন। এম এইচ মইনুল রাসেল ভাই, আচ্ছা ভূত এস এম, আচ্ছা আমি বুঝতে পারলাম না এসএমএসটা। আমাদেরকে সঞ্জিত এসএমএস করেছেন, এসএমএস করেছেন দীপ্ত, এবং তুষার আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে মাজহারুল ইসলাম। এছাড়াও জুই আমাদের এসএমএস করেছেন, শাহজালাল এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শান্তা। এছাড়াও মুনিয়া নূর গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন, কাশিফ মিরপুর এক থেকে আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন শাউন সরকার। এছাড়াও আমাদের এসএমএস করেছেন জামাল সহ আরো অনেকে। আমি অনেকে এসএমএস করতে পারলাম, রিয়েলি সরি ফর দ্যাট, হাতে সবসময় সময় থাকে না, বাট অনেক এসএমএস পড়ার ইচ্ছা থাকে, ইট ইজ ট্রু। যাই হোক, আমাদের কথা হবে আবার আগামী সপ্তাহে, এবং এই সপ্তাহের মাঝখানে যে সময়টুকু, সে সময়টুকু থেকে আশা করবো যে আপনারা প্রতি সপ্তাহের মতো এবারও ইমেল দিবেন। আমি একটা জিনিস খুব খেয়াল করলাম যে অনেকেই যখন আমি অ্যানাউন্স করছি যে কীভাবে ইমেল দিতে হবে, তো আমি যখন বলি যে ভূত এফএম রেড রেডিও ফিফটি ডট এফ এম এই ঠিকানায় এই অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দিন, এবং যখন এটা বলার পরপরই আমি জাস্ট এটা বলার পরপরই আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এসএমএস করছেন এবং জানতে চাচ্ছেন যে কীভাবে আমরা ঘটনা পাঠাবো। আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ইমেল অ্যাড্রেস, এবং এই ইমেল অ্যাড্রেসে আপনাকে ইমেইল করতে হবে। আপনি আপনার ঘটনাগুলো একটা ওয়ার্ড ফাইলে লিখতে পারেন, এবং আপনি সেটা বাংলায় লিখতে পারেন বা ইংরেজিতে লিখতে পারেন, এবং সেই ফাইলটা
সেই ওয়ার্ড ফাইলটা অ্যাটাচ করে ইমেল করে দিতে হবে আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@bhutasam.com। আর ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করে দিন আপনার যে ওয়ার্ড ফাইল সেখানে দিতে পারেন, সাবজেক্টও দিতে পারেন, যে আপনি আপনার ঘটনাটা কি চান যে আমরা পড়ে শোনাই, নাকি আপনি চান যে আমরা এই ঘটনাটা আপনি সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করবেন। সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আপনার ঘটনাটা কোনো একটা অডিও মানে যে রেকর্ডারের মাধ্যমে, অর্থাৎ যে কোনো ডিভাইস, একটা মোবাইল ডিভাইস হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে, সেটা দিয়ে আপনি রেকর্ড করে সেই অডিও ক্লিপটি অ্যাটাচ করে পাঠিয়ে দিন, অর্থাৎ ইমেল করুন আমাদের কাছে। আমার মনে হয় যে আমি বোঝাতে পেরেছি এবার। যাই হোক, আজকে আর কথা হবে না, এখন সরাসরি মানে বাসে থাকবে ফুর্তির দারুণ প্লেস, কথা হবে আবারও আগামী সপ্তাহে আমাদের সাথে ভূতাশ্রমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। সেই আশাই করি আজকের মতো এখানেই টাটা, এবং প্লেলিস্ট দেখে যাচ্ছি ফুর্তির দারুণ একটা প্লেলিস্ট মনটাকে ঠিক অন্যরকম করে দেওয়ার জন্য। এখন যে প্লেলিস্টে প্রথম গানটা দেখতে পাচ্ছি মাইকেল জ্যাকসনের বেবেস।
This track was downloaded from FusionBD.com.